This track was downloaded from FusionBD.com.
Tormani, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের চট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন
নয়।
শুরু হয়ে গেল ডরের 119তম পর্ব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 119তম পর্বটি ধারণ করা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়। ডরের 119তম পর্বের অতিথি লিসা। প্রিয় শ্রোতা, যারা ডরের অংশগ্রহণ করে নিজের জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, তারা ফোন করুন আমাদেরকে এই নম্বরে 09613892892। বরাবরের মতো এই পুরো অনুষ্ঠানের দ্বিতীয়াংশে আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে ট্যারট কার্ড স্পেশাল রাউন্ডে যোগ দেবে রেজা ভাই ঠিক রাত 12টায়। আশা করছি ওই পর্বটাও আপনারা এনজয় করবেন। অনুষ্ঠান শুরুতেই আমরা অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি।
জার্নি শুরুতেই হচ্ছে দুর্ঘটনার থেকে বেঁচে গেলাম। প্রথম চোটেই জ্যামে পড়ে, মানে আমরা ঝিমিয়ে যাচ্ছিলাম, ঘুম চলে আসছিল, হঠাৎ করে গাড়ি যখন টান দিয়েছে এমন এক ঝাঁকি গিয়েছে। যদি রেকর্ডার মেশিনটা মানে চালু ছিল না, তাহলে হয়তো আমাদের লিসনাররা বুঝতে পারতো যে
আমরা কি বাঁচা বেঁচে গেলাম,
কিভাবে বেঁচে গেছি আমরা। যাই হোক, এখন আমরা মহাখালীর দিকে একদম বেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি।
তবে এই রাত্রে জ্যামটা কিন্তু কষ্ট দেয় না, গরমের কষ্টটা
রাইট সেটা দেয় না। রাতের বেলা এরকম রাস্তায় জার্নি করা আর যদি জ্যাম না থাকে,
গাড়ির জানলা গুলো বন্ধ বলে তুমি টের পাচ্ছ না আসলে ঠান্ডাটা কতটুকু লাগে।
ঠান্ডা যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন গাড়ি ক্রস করছি আর্মি স্টেডিয়ামে মিউজিক্যাল ফেস্টিভ্যাল চলছে, যদিও এবার আমার যাওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে, এবং ডটটা যখন অন এয়ার হবে এটা হয়তো আর তখন এর মধ্যে শেষ হয়ে যাবে,
শেষ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা পারলাম না,
আমার মন চাচ্ছিল যে যদি ডরের জার্নিতে না যেয়ে আজকে সেই মিউজিক্যাল ফেস্টিভ্যালে চলে যাই, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ অলরেডি আমরা কথা দিয়েছি হন্টেড প্লেসে আপনারা অপেক্ষা করছে, তো আমাদেরকে ওখানে যেতে হবে। বাট আমরা মিস করছি এবং বুঝতে পারছি না আজকে আমাদের খলিল ভাই হন্টেড প্লেসের ভয়ে নাকি এক্সাইটমেন্টে দুর্দান্ত গতিতে গাড়ি চালাচ্ছে, অনেক সময় স্পিড ব্রেকার খেয়াল করছে না। তো
খলিল ভাই দ্য স্পিডি ড্রাইভার অফ রেডিও,
আলটিমেটলি আমাদের দোয়া হচ্ছে যে মানে বাজে কিছু প্রভাব না পড়লে হয়। অলরেডি আমাদের জার্নিটা যখন স্টার্ট হয়েছে খুব একটা শুভ কিছু ছিল না, আমরা একটা কি বলে
একটা ব্যাড বেঁচে গেছি,
একটা ব্যাড সাইন পেয়েছি আমরা শুরুতে, একটা ব্যাড সাইন পেয়েছি, সেটা না বলি কি ব্যাড সাইন পেয়েছি। বাট খলিল ভাই আপনি একটু সেফ গাড়ি চালান, সবচেয়ে বড় কথা
যাচ্ছে এটাও কিন্তু বেশ ভালোই লাগছে।
সবচেয়ে বড় কথা হচ্ছে লোবান আমরা এই মুহূর্তে সেই রাস্তায় প্রবেশ করতে যাচ্ছি যে রাস্তাতে এর আগে আমরা ডট ধারণ করে গেছি, এয়ারপোর্টের কাছাকাছি রাস্তাতে যেখানে অনেক ভয়ঙ্কর কিছু থাকে।
আর একটু দূর আছে, তারপরেও শুরু হয়ে গেছে রাস্তা ওটাই। ওকে, সাবধানে সাবধানে যাই।
আমরা ঢুকে গেছি, আমরা আস্তে আস্তে বাসার দিকে প্রবেশ করছি,
সুন্দর একটা
এনভায়রনমেন্ট এবং আঙ্কেল
ওয়েলকাম
করেছে গেট থেকে। আমরা শুরুতে বাড়িটা একটু দেখতে চাই, আমরা একটু যেহেতু আমরা আগে জানি যে ছাদের দিকে কিছু একটা আছে, তো আমরা ধীরে ধীরে ছাদের দিকে উঠতে চাই। আপনি আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যান। দুইতলা একটা বাড়ি, ছাদের বিষয়গুলো এখনো
সাধারণত আমরা যেরকম অনেক উঁচু ভবনে উঠি সেই তুলনায় বসুন্ধরার ভিতরে এটা কিন্তু মানে দোতলা একটা খুবই রুচিসম্মত একটা বাড়ি বলা যায়।
এখনো হচ্ছে ইনকমপ্লিট রয়েছে এবং ঠিক লোবান একটু সাবধানে
এখানে
এবং ছাদে উঠেই হচ্ছে একটা টিনের ঘর। আঙ্কেল এই টিনের ঘরটা কি কেউ তো থাকে না?
না কেউ থাকে না, ওই জিনিসপত্র
না লোবান এটার ভেতরে যেতে যায় না,
কিছুই থাকে না এখন, মানে একটা কাঠ আছে ওরা যে ছিল যে ওয়ার্কাররা ওদের চৌকি আর ওই।
আমরা দূর থেকে এই ঘরটা আমার মনে হয় দেখাটা বেটার। এরপরেই হচ্ছে এই দুইতলা ভবনের চতুর্দিকে সব সুউচ্চ বিল্ডিং এবং
দোতলা বাড়ি, আশেপাশে সবগুলাই কিন্তু বেশ উঁচু উঁচু
এবং হচ্ছে এর পাশেই রয়েছে একটা কি বলে পরিত্যক্ত প্লট বলতে পারি আমরা, যেটাতে এখনো পর্যন্ত কোনো বাড়ি ঘর ওঠেনি এবং ওখানে এখনো জঙ্গলের মতোই এনভায়রনমেন্ট রয়ে গেছে। এবং সেই বাসার মধ্যে এই ছাদটা খুব সুন্দর গোছানো ছিমছাম একটা ছাদ এবং গাছও লাগানো হয়েছে উপরে এবং একটা খাটও রয়েছে
আমরা দেখতে বসার জন্য একটা আদর্শ।
সো ইট ওয়াজ এ নাইস এনভায়রনমেন্ট বাট লোবান আমার মনে হয় এখানে রেকর্ড করা আমাদের জন্য সুইটেবল হবে না বিভিন্ন আশপাশের
চারিদিকে। এছাড়াও কিন্তু বেশ বড় একটা গাড়ির শব্দ আমরা পেলাম, তো আমার মনে হয় আমরা আপুর সাথে কথা বলে ভিতরে এই রেকর্ডটা নেওয়ার চেষ্টা করি।
সো চলো আমরা এবার আস্তে আস্তে আবার সেই সিঁড়ি ধরে তাদের ঘরের দিকে চলে যাই।
আচ্ছা, আমি বেশিক্ষণ থাকতে ইচ্ছা করতেছে না, আমার এনভায়রনমেন্টটা কিন্তু অন্যরকম।
এই মুহূর্তে আমরা ঢুকেছি সেই বাড়িতে এবং ঠিক ড্রয়িং রুমে আমরা আছি এবং প্রথমে একটু বাসার বর্ণনাগুলো দিয়ে নিতে চাই। মূল দরজা দিয়ে ঢুকলেই আপনি হাতের ডান পাশে পাবেন একটা রুম, বর্তমানে কেউ থাকে না। এবং আপনি যদি আর একটু হেঁটে সামনের দিকে যান ঠিক এ পাশেই পাবেন একটা কিচেন এবং কিচেনের পাশেই রয়েছে একটা জানালা এবং এর পাশে একটা বাথরুম। আরো একটু সামনে এগিয়ে গেলে সে ডাইনিং রুম এবং ডাইনিং রুম থেকে ঠিক হাতের বাম দিকেই রয়েছে তাদের ড্রয়িং রুম এবং সামনে রয়েছে দুটো বেডরুম, ফ্যামিলি মেম্বাররা থাকছে এবং শুরুতে ঢুকে যে রুমটা খালি পড়ে থাকে এবং যেই ড্রয়িং রুমে আজকে ড্রটটা আমরা ধারণ করব, এই রুমগুলোকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে। ধীরে ধীরে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আর ডিসক্লোজ করব। আমরা যে বাসায় আজকে দরটা ধারণ করা হবে এক এক করে তো এই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে পরিচিত হব। শুরুতে আমি যে ফ্যামিলি মেম্বারদেরকে আমি পরিচয় করিয়ে দিতে চাই, আমরা যে বাসায় এসেছি সব ফ্যামিলি মেম্বারদের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে ছোট দুজন ফ্যামিলি মেম্বার এবং শুধু ফ্যামিলি মেম্বার না, ওরা ডরের খুব ফ্যান এবং এই অল্প বয়সে ওরা ডর শোনে নিয়মিত, যেটা শুনে আমার নিজের অনেক ভালো লেগেছে। তো আমি একটু আজকে ডরের শুরুতে আমি ওদের পরিচয়টা একটু জানতে চাই। তোমার নামটা কি আম্মু বলো?
আমার নাম হলো অনিকা তাসমিয়াশুরি।
আচ্ছা, আর সবচেয়ে যে ছোট এই ফ্যামিলি মেম্বার তোমার নামটা কি? রাত জেগে শোনো নাকি নেট থেকে আম্মু ডাউনলোড করে শোনায় নাকি রাত জেগে একসাথে?
রাত জেগে একসাথে শুনি।
আমরা যখন এই ধরনের অ্যাপ্রিসিয়েশন পাই না আমাদের খুব ভালো লাগে। সো অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে দুজন খুদে প্যানকে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আশা করি ডরের সাথেই থাকবে সবসময় এবং খুব সাহস নিয়ে ডর শুনবা। ওকে, এতক্ষণ যে বাড়ির ইন্ট্রোডাকশনটা আপনাদের সবাইকে দিলাম এবং ফ্যামিলি মেম্বারদের ইন্ট্রোডাকশন দিলাম যেখানে আমরা দুজন খুদে লিসনার পেয়েছি, এত ছোট বয়সেও তারা ডর শোনে এবং খুব সাহসী। ইনফ্যাক্ট মাঝে মাঝে আমরাও ভয় পেয়ে যাই, ওরা নাকি কখনো ভয় পায় না। এবং ওরা যে ভয় পায় না এটার বড় প্রমাণ হচ্ছে ওরা এই বাড়িতে খুব সাবলীলভাবে আছে এবং পুরো ডর টিমের সাথেই ওরা খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করছে। যাই হোক, এই বাড়িটা সম্পর্কে যদি আরো কিছু দেখতে চান, যারা ভিডিও দেখতে চান তারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/rjsuman.tor আপনি আমার পেজটি পেয়ে যাবেন। এবং এই পেজে কিন্তু আজকে আমি একটা ভিডিও দিয়েছি এই বাড়িটার, যেখানে আমি সিঁড়ি ধরে আপনি ছাদে উঠে যেতে পারবেন সবাই এই ভিডিওর থ্রুতে এবং দেখতে পারবেন যে আসলে এনভায়রনমেন্টটা কি।
তো যাই হোক, আজকে আমরা যেই জায়গাতে আসি সেটাও নিশ্চয় সবাই বুঝে গেছেন, বসুন্ধরা আবাসিক এলাকার কোন একটা বাড়িতে আছি। খুবই অভিজাত এলাকা, খুব সুন্দর পরিবেশ, চতুর্দিকে ছিমছাম গোছানো। তো আজকে আমাদের প্ল্যানটা ছিল যে শুরুতে আমরা হয়তো ছাদে রেকর্ড করব, কিন্তু বিভিন্ন কথা চিন্তা করে আমরা শেষ পর্যন্ত ডিসাইড করেছি যে আমরা আজকে ওনাদের ড্রয়িং রুমে বসে ডাকটা ধারণ করব। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না আমি, এবার তার কাছে যাই যে মানে আজকে শুধু অতিথি না আমাদের কাছে, ডট টিমের কাছে একটু অন্যরকম, কারণ ওনার বাসায় যখন এসেছি উনি খুব সুন্দর নিজের হাতে রান্না বান্না করে পুরো ডট টিমকে খাইয়েছেন, খুব সুস্বাদু খাবার ছিল। অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ
আপু। আমরা একটু পরিচয়টা জানি একবার, পুরো ডরের লিসনার আপনার পরিচয়টা জানি।
জি, আমার নাম লিসা, আমি হাউসওয়াইফ।
হাউসওয়াইফ, ওকে। লিসা আপু, এই বাড়িতে কতদিন ধরে আছেন?
আমরা তো ফেব্রুয়ারি মাসে উঠেছি, তো
বছর হয়নি এখনো।
বছর হয়নি, 10 মাসের
মতো হয়েছে। লিসা, তো আমরা শুরু থেকে শুনি এই বাড়িটার আসলে কি ঘটেছিল।
ভাইয়া, আমরা তো এটার কাজ গত বছর সেপ্টেম্বরে শুরু করলাম, যখন কাজটা জাস্ট শুরু হবে মানে ব্যাংক থেকে টাকা উঠায় বাসায় আনা হলো, ওদিন রাতে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, মানে অবরোধ দেখতে পাচ্ছি না, জাস্ট এমনি স্বপ্নে অন্ধকারে ভয়েস একটা মহিলা শুনতে পাচ্ছি, বলতেছে যে এখানে কাজ করতে পারবো না, এখানে তোমরা থাকি, তোমরা এখানে বাসা বানাতে পারবো না। তখন আমি বলছি না, আমাদের তো বানানো লাগবে, কারণ আমরা এখন নিজেদের বাড়িতে উঠবো। তখন বলতেছে যে,
তখন কি শুধু ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন, এখানে কোনো ধরনের কোনো কাজ শুরু হয়নি,
মানে কালকে শুরু হবে এরকম একটা পরিস্থিতি, আজকে টাকা বাসায় আনা হয়েছে।
এতেই মানে আপনি স্বপ্ন দেখছেন
ওই দিন রাতে? বলতেছে যে না, এখানে আমরা থাকি, তোমরা এখানে বাসা বানাতে পারবে না। তাই বললাম না, আমাদের বানাতে হবে, আমরা তোমাদের জন্য জায়গা ছাড়বো, মানে সাইডে আমি জায়গা ছাড়বো, তোমরাও থাকবো আমরাও থাকবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আর কিছু দেখলাম না। এরপরে যখন পাইলেরিং এর কাজ শুরু হলো, ওই দিন দিনে চিন্তা করতেছি যে একটা কাঁচা পয়সা দরকার, 5 টাকার, ওটা আমি ফেলবো আগামীকাল। সেদিন রাতে আবার আমাকে স্বপ্ন দেখাচ্ছে যে 5 টাকায় কি হয়, কিছুই তো হয় না, জাস্ট এতটুকু। আমি চিন্তা করলাম ঠিকই তো, 5 টাকায় তো কিছুই পাওয়া যাবে না। পরে আমি 200 টাকার 5 টাকার কয়েন তৈরি করে পরের দিন পাইলেরিং এর মানে 16টা পিলার হয়েছিল, তো 16টা পিলারে
আসলে আমি তখনও জানতাম না যে কেন দেওয়া,
আমার নানু ফেলছিল। আচ্ছা, তাহলে একটু বলে নি বুঝার জন্য, অনেকে হয়তো ভাববে যে এটা কুসংস্কার। আমার নানুর কাছে আমি শুনছি, যখন আমার নানু বাড়িতে সিলেট, তো আমার নানু যখন ওখানে জায়গা কিনে মানে বাসা করবে, তো আমার নানু ওনার এক জোড়া কানের দুল মাটির নিচে রেখে দিছিল, এবং উনি ছাড়া এটা কেউ জানতো না এবং দেখেও নাই। তা আবার 3 দিন পরে আমার নানু মনে করে, আচ্ছা দেখি এইগুলো যে দিলাম এটা কি হয় মাটির নিচে। পরে সেম জায়গাতে আমার নানু গিয়ে খুঁড়লো, যখন মাটির নিচটা দেখো কানের দুলটা নাই, গায়েব। কিন্তু আমার নানু ছাড়া কিন্তু ওইটা কেউ জানতো না, আমার নানু এই কানের দুলটা কোথায় রাখছিল ওদের জন্য। তখন আমার নানু বললো যে, নানু ভাই, এরা যে আসলে এই জিনিসটা উঠায় নেয়, অগোচরে উঠায় নেয়, ওদের তো একটা অলৌকিক শক্তি আছে। তখন থেকে আমিও বিশ্বাস করি, আমার আম্মাও বিশ্বাস করে।
ওকে, তারপর কি হলো?
তারপরে ওই যে শিকিত ফেললাম, তারপরে আবার স্বপ্নে আসলো যে বলতেছে যে, তোমরা কত বছর থাকবা এখানে? 10 বছর? আমি বললাম না, আমরা 10 বছর না, আমরা সারা জীবন থাকবো। তখন বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, তোমরা থাকবা, কিন্তু তোমরা সন্ধ্যার দিকে বাচ্চারা যেন ছাদে না যায়, তুমি একা যাবে না, তারপরে বাসার রুম 10 দিনের বেশি যেন খালি না থাকে, না হলে আমরা ওখানে থাকা আরম্ভ করব। ইভেন কি আপনি যে বড় সোফাটায় বসে আছেন, ঠিক স্বপ্নে কিন্তু আমি তখন বাসার কাজ জাস্ট শুরু হয়েছে, কিন্তু আমি তখন দেখতে পাচ্ছি যে বাসাটা হয়ে গেছে, এবং বড় সোফাতে ওই মহিলাটা এসে বসে তখন আমার সাথে, সে মানে আপনি যে এই সোফাটা সে বসছে খুব আরাম করে, এবং আমাকে বলছে যে ঠিক আছে তোমরা থাকো, কিন্তু এই নিয়মগুলো পালন করবা। তখন আচ্ছা, এরপরে আর মোটামুটি আমি কোনো স্বপ্ন দেখি নাই। ও, সে আবার দেখাচ্ছে যে তার 13টা বাচ্চা আছে, এবং তার সাথে তার একটা বুড়া মা মানে থাকবে, ওরা এই কয়জন। তারপরে তো আমরা ফেব্রুয়ারি মাসে এই বাসায় উঠে গেলাম। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে উঠার পরে, ফেব্রুয়ারির লাস্ট উইকে, হ্যাঁ, আমি বাচ্চার জন্য নুডলস পাকায়ে খালি করে আছে, দেখি ওর রুমটায় ঠিক দরজা বড় একটা সাদা পর্দা ঝুলতেছে, ওর রুমের ছাদ থেকে মাটি পর্যন্ত। তো আমি হঠাৎ মানে স্তব্ধ হয়ে গেলাম, এইখানে তো আমি পর্দা টর্দা লাগিয়ে সাদা পর্দা করতে আসলো,
এবং দরজাটা মানে খোলাই ছিল,
খোলা ছিল।
একটু আমি লিসনারদের বোঝার সুবিধার জন্য বলি যে কিচেনের যে দরজাটা ঠিক এটার অপোজিটে হচ্ছে ওনার ভাইয়ের রুমটা,
জানলাও কিন্তু বন্ধ, এমন না যে বাতাসে কিছু দুলবে, ছিল না। তখন আমি চোখটা বন্ধ করে আবার যখন খুললাম দেখলাম নাই, তাড়াতাড়ি পরে আসে আবার দেখি আমার বাচ্চারা পড়তেছে, আবার আমি স্বাভাবিক ভাবে রান্না বান্না শেষ
করলাম। দিকে দেখলাম
তখন রাত 9:30, এটা গেল ফেব্রুয়ারি মাসে।
এবং তখন কি অলরেডি ওই ঘরটা খালি পড়ে থাকছে যেহেতু আপনার ভাই থাকে না?
হ্যাঁ, ওর ঘরে কিছু নাই, জাস্ট কয়েকটা লাগেজ ছাড়া কিছু নাই। আচ্ছা গেল, তারপরে এই বছর যে রোজারিটা গেল, তো ঈদের আগের দিন রাতে আমি নাস্তা টাস্তা বানাচ্ছি, পুডিং বানাচ্ছি, তখন রাত 2:30 হবে। তো আমাদের মেইন দরজাটা যে কাঠের, কাঠের দরজাটার বাইরে যে মেয়েদের বড় বড় নখ হইলে ওরা যখন একটা কাঠের মধ্যে ঠক 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 নখের যে একটা তেজ লাইট শব্দ হবে, ঠিক মনে হচ্ছে পাঁচটা আঙ্গুল দিয়ে এরকম পাঁচটা নখের শব্দ হচ্ছে
এবং বেশ জোরালো শব্দ।
হ্যাঁ, কানে বাজতেছে শব্দটা, ফ্যানের আওয়াজ, তারপরে শব্দটা কানে বাজতেছে।
ফ্যানটাতে কিন্তু যথেষ্ট শব্দ হয়, এর পরেও যদি ওই শব্দটা শোনা যায় মানে বুঝতে হবে যে এটা কি পরিমাণ বিকট
ওই শব্দটা হচ্ছে। প্রথমে আসতে তারপরে কিন্তু শব্দটা বাড়ে গেল, তখন আমি পাত্তা দিলাম যে না শব্দটা কিসের। লুকিং গ্লাস দিয়ে দেখলাম যে মুরগি পালি, মুরগিরও তো যে ঠোঁটটা হয় ঠক ঠক, মুরগি বেরোয় দরজায় ঠক ঠক করতেছে নাকি, দরজা খুলে দেখলাম নাই, কিছুই নাই, দরজা বন্ধ করে দিলাম।
এবং মুরগি হলে নিশ্চয়ই এত উপর থেকে আওয়াজটা আসার কথা,
আর ও তো খাঁচায় বন্দি, ওটা বুঝতে পারবে না। কিন্তু আমি বিশ্বাস করতে চাচ্ছি না যে আমি নিজের ভয়টার আগে যুক্তি তৈরি করতে চাচ্ছি যে এটা এরকম নয় ওরকম, তা দরজা বন্ধ করে দিলাম, আবার সেম আওয়াজ। তারপরে বেশ ভয় পেয়ে গেছি যে না একা কাজ করতেছি, আবার মিষ্টি জাতীয় জিনিস বানাচ্ছি। আমি আমার আব্বুকে গিয়ে বললাম আব্বু তুমি একটু জায়গা থাকো, ঘুমাই না, আমার কাজটা শেষ হয়ে যাক। তারপরে আব্বু যখন জায়গা থাকলো তখন আর ডিস্টার্ব হয় নাই। এটা গেল রোজারিদের। তারপরে এই যে আগস্ট মাস গেল, আগস্ট মাসের দিনে দুপুরে 3:30 আমার বাচ্চারা ঘুমাই গেছে, পরে আমি আলমারিতে কাপড় ভাঁজ করে রাখতেছি, আমার রুমের দরজা তো বন্ধ।
আপনার রুমটা হচ্ছে ঠিক যে ড্রয়িং রুমের ডান বাম পাশে যেটা দেখতে পাচ্ছি ওটা, ওকে।
আব্বু এখানে বসে টিভি দেখতেছে কিন্তু আব্বু কিন্তু আমাকে ডাকতেছে না, কিন্তু আমাকে দরজার মধ্যে মুখ লাগায় ডাকতেছে, লিসা দরজা খোলো, লিসা দরজা খোলো, আমার আব্বুর গলায় 3 বার। আমি না রাগ হয়ে বিরক্ত হয়ে দরজা খুলে বের হয়ে বলছি যে আব্বু তুমি কেন আমার ডাকতেছো, জানো তো এই টাইমে আমি ঘুমায় থাকি। তা বলো করি, আমি তো তোমার ডাকিনি, আমি তো টিভি দেখতেছি, আমি তো তোমাকে ডাকিনি। আচ্ছা গেল। সেম আরেকদিন আব্বু ছাদে, ঘরে কেউ নাই, আবার এরকম দুপুর বেলায় দরজা নক,
তখন রুমেই কেউ নেই,
কেউ নাই, বাচ্চা ঘুমাচ্ছে, আমি কাজ করতেছি, আব্বু কিন্তু ছাদে গেছে। তা এরকমই ঠিক সেম আব্বু গলা করে বলেছে লিসা দরজা খুলো, লিসা দরজা খুলো, লিসা দরজা খুলো। খুলে বের হয়ে আমি ভাবলাম যে উদিনকার মতো বুঝে আব্বু টিভি দেখতেছে, কি আব্বু আবার আজকেও বলবে টিভি দেখতেছি, আমি নক করি নাই। বের হয়ে দেখি না আব্বু তো নাই, তো কথা করে আব্বু ছাদ থেকে নেমে আসতে বাসে, আমি বললাম যে আব্বু তুমি, না আমি তো ছাদে ছিলাম, মানে আমাকে এটা সে বুঝে নিতে চায় যে তুমি এটা কখনো ভাবিও না যে আমি নাই, মানে স্বপ্নে যেভাবে ডিল করছে সে ওইটা তার অস্তিত্ব আমাকে ফিল করায়।
আমি যদি ভুল করে না থাকি, আমার যতটুকু আমি বুঝতে পারছি, এই রুমে আপনারা মেম্বার হচ্ছেন 4-5 জন, পুরো পুরো বাসায় 4-5 জন মেম্বার, এবং এই মুহূর্তে আমরাও ডট টিম আছি। আমার কেন জানি মনে হচ্ছে যে শুধু ডট টিম না, সাথে আরো কিছু আছে এই বাড়িতে, যারা যেটা হচ্ছে আমি গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, মানে এই ড্রয়িং আমার আমার খুব আমার নিজের অস্বস্তি হচ্ছে যে আমি, আপনি বলছেন যে এই সোফাতে আমি বসে আছি, এই সোফাতে আপনি দেখেছেন যে কিছু বসেছিল, এবং সবসময় বাসায় আপনাকে জানান দিচ্ছে যে কেউ না কেউ আছে।
আর আমি একা থাকতে পারি না এই বাসায়, আমি আগের বাসাতে একা থাকতে পারতাম, বাচ্চারা আব্বু বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে চলে যেত, ওইদের কেনাকাটা করতে আমি একা থাকতে পারতাম, বাট এখানে আমি একা থাকতে পারি না। আমি নামাজ যখন পড়ি মনে হয় কিছু একটা আমাকে দেখতেছে, আমি যখন পাকঘরে রাঁধতে যাই মনে হয় পিছনে, আমি অনেক সময় পাকাই যখন এই যে এই আপনাদের জন্য যখন নাস্তা বানাচ্ছিলাম দুপুরে, আমি বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম যে কিছু একটা কি আমাকে আমার পিছিয়ে দাঁড়ানো, আমাকে হয়তো দেখতেছে, সে বুঝতেছে, সারাক্ষণ ফিল করাবে। আমি আজকে 10 মাস একদিনও আমি এই বাসায় একা থাকিনি, ইভেন কি নিজের বাসা, কিন্তু আমি কখনো ছাদে একা উঠতে পারি না, প্রচুর ভয় করে, বিশেষ করে সিঁড়িটাতে, ওই টিনের ঘরটাতে, ছাদে
যে টিনের ঘরটা দেখালেন। আচ্ছা একটা ঘটনা মনে হয়, আমি আপনার কিচেনে কিছু একটা ঘটনা আপনি দেখেছিলেন।
হ্যাঁ ভাইয়া, ওটা কি ছিল? রাত 12:15 যখন আমি বাথরুমে গেলাম, বাথরুমে ভেন্টিলেটর জানলাতে 3 বার মানে হাতের পাঁচ আঙ্গুল দিয়ে নক করলে যেরকম শব্দ হবে 3 বার নক করলো, তা আমি ভাবলাম যে চোর নাকি, তো আমি দৌড়ায় বেরোলাম, বেরোয় আমি পাকঘরের দিকে গেলাম, দেখলাম একটা মানে সাদা শাড়ি পরা একটা মহিলা হেঁটে যায় নাই, বাস যেরকম ফুল স্পিডে যায় জিনিসটা ফুল স্পিডে গিয়ে ওয়ালের ভিতর দিয়ে চলে ভ্যানিশ হয়ে গেল।
একদম মানে মহিলা বুঝতে পারছেন এবং সাদা
ঘুমটা দেওয়া ছিল তার,
ওয়াল ভেদ করে চলে গেছে,
ওয়াল ভেদ করে চলে গেল। আমি কিচেনের জানলা দিয়ে আবার উঁকি দিয়ে গিয়ে দেখলাম।
এই জায়গাটা, যেই প্যাসেজটার কথা বলছো, প্যাসেজটা কিন্তু খুবই সরু, আমরা ছাদে উঠেছিলাম এবং ওখানে দেখে এসেছি এবং ফেসবুকে আমার পেজে ছবিটা দিয়ে দেবো, যেখানে আপনি দেখলে বুঝবেন যে এখানে কেউ এভাবে খুব ইজি ভাবে কেউ হেঁটেই যেতে পারবে না, আর দৌড়ে যাবে তো দূরে থাক, এবং কোনো ওয়ে নাই যাওয়ার, একমাত্র যদি আপনি দেয়াল টপকে না যান। আর উনি তো বলছে যে দেয়াল ভেদ করে চলে যেতে দেখেছেন, মানে আজকে এই মুহূর্তে এই রুমটাতে আমরা যারা বসে আছি আমরা ফিল করতে পারছি যে যে মাইকে আমরা কথা বলছি, ঠিক আমার ধারণা যে আমার পাশে বসে হয়তো বা কেউ কথাগুলো শুনছে, কারণ আমরা সবসময় জানি কিন্তু যে জিন ভূত আমরা যেটাই বলি যে এরা অদৃশ্য থাকে, অশরীরী থাকে, এরা কিন্তু অনেক কিছুই দেখতে পারে যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি না, হয়তো আমাদেরকে এখনো দেখছে, বাট কিছু করার নেই আমাদের। আর কোনো ঘটনা এখানে এই বাড়িতে আর কিছু ঘটেছে
না এই পর্যন্ত? ভাই আমার মনে হয় আমি একটা ইনফরমেশন আপনাদের বলতে ভুলে গেছি।
আচ্ছা শুনি, আমরা
আমি যে ওই যে কাঁচা টাকা গুলো ফেলেছিলাম না, তো দুইটা মিস্ত্রি ছিল, একটা মিস্ত্রির নাম সালাদিন, একটা নাম আনোয়ার। ওরা কি করেছে যে আমি যখন ফেলে চলে গেলাম, ওরা কি করছে, ওই পয়সা গুলা কিছু কিছু সব পারে নাই, কয়েকটা উঠায় নিয়ে ওরা এটা যে চা খাইছে। তো এর আরো কয়েকজন মিস্ত্রি ছিল, আলো নামের আরেকজন ছিল, ওরা মানা করছে যে না এটা করা ঠিক হবে না, দেখবা তোমাদের ক্ষতি হবে, এই জিনিসগুলো আসলে এসব তো দূর, এগুলো কিছু না। ঠিকই ভাইয়া, এক মাস যায় নাই, ওই সালাউদ্দিন এবং আনোয়ার ওরা আমাদের মানে এই বাসার একটা ওয়াল, যেটা সবচেয়ে লম্বা ওয়ালটা, ওটা ওরা টানতেছিল, ঠিক ওই ওয়ালটা ধসে পড়ার কথা না, দুজনেরই হাঁটুর উপরে ধসে, দুজনেরই হাঁটু একদম মানে খুব সাংঘাতিক এমন অবস্থা যে আমরা ওদের আর কাজে রাখতে পারি না, পরে ওদের বিদায় দিয়ে দিছি। ওই ঘটনা এক পর্যন্ত জানতাম না যে ওরা আমার টাকাটা উঠায় ফেলেছিল। পরে আমাকে আলো বলে, আপা ওদের এরকম শাস্তি হবে না? আমি বললাম কেন আলো, কি হয়েছে? বলে যে আপা ওরা তো আপনার টাকাটা উঠায় এরকম চা নাস্তা খাইছিল। তখন আমি ওদের বিদায় দেওয়ার সময় বলছিলাম কাজটা তোমরা ঠিক করো নাই, দেখো সাথে সাথে তোমাদের কিন্তু বিচার হয়ে গেছে। আমার জন্য ওইটা ঠিক আছে, আমি দিয়ে দিছি, ওইটা গ্রহণ হয়ে গেছে, কিন্তু ওরা যে অন্যায়টা করলো ওরা কিন্তু ওইটার শাস্তি পেয়ে গেল।
আসলে কিছু কিছু জিনিস আছে যে মানে আপনি বিশ্বাস করেন আর না করেন, ইন্টারাপ্ট না করাই ভালো যদি আপনাকে না কোনো ধরনের প্রবলেম করে না থাকে। আচ্ছা আপু, আরেকটা ঘটনা মনে রয়ে গেছে, যেটা আপনি যখন ছাদটা ঘুরে দেখাচ্ছিলেন আমাদেরকে, ছাদের জাস্ট সিঁড়ি দিয়ে উঠেই আমরা একটা টিনের ঘর দেখতে পেয়েছিলাম,
পুরানো জিনিস আছে
ওটাতে। একদিন রাতের বেলা আপনাদের কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স ছিল?
হ্যাঁ, একদিন পূর্ণিমা রাতে গরমকাল ছিল, তো আমি, আমার হাজবেন্ড, আমার দুটো মেয়ে, আমরা ছাদে গেছি, আমার হাজবেন্ড আবার নেমে আসছে ক্রিকেট খেলা দেখার জন্য, তো আমার মেয়ে দুইটা আমি ছিলাম, আমরা হাঁটাহাঁটি করতেছি, হঠাৎ কোনো বাতাস নাই, কিছু নাই, গাছের একটা পাতাও নড়তেছে না, খুব ভ্যাবসা গরম, কিন্তু টিনের ঘরটা মানে টিনটা কাঁপতেছিল বেশ জোরে। তখন আমার বড় মেয়েটা বলছে আম্মু ওটার ভিতরে কি বিলাই টিলাই নাকি? আমি আবার আমার মোবাইলে টর্চ আলোটা জ্বালাইয়ে গিয়ে দেখলাম যে না কিছুই নাই, কিন্তু বাতাসে অনেক কাঁপতেছে। তখন আমি আমার বাচ্চাগুলো বললাম চলো আমি চলে যাই, এখানে থাকাটা এখন ঠিক হবে না। আরেকটা জিনিস বলা ভালো যে ওই দিন মঙ্গলবার রাত ছিল, দশটা সাড়ে দশটার দিকে,
এবং টিনের ঘরটা আমি যতটুকু দেখেছি, আমি একটা ছবিও তুলে রেখেছি টিনের ঘরটার, এমনিতেই দেখলে কেন জানি গা ছমছম করে, মানে ভেতরে এরকম এনভায়রনমেন্ট ছিল। আপনার বাবার সাথে যখন কথা হলো আমাদের, উনি আমাদেরকে জানিয়েছিলেন যে যখন কাজ চলতো এই বাসার ওয়ার্কাররা খুব সম্ভবত এটাতে থাকতো, এবং গত প্রায় বেশ কয়েক মাস ধরে ওই টিনের ঘরে মনে হয় আপনাদের আনাগোনা নেই,
দশ মাস ধরে।
কিন্তু আমার যতটুকু মনে পড়ছে আপনি বলেছেন যে এই বাসায় দশ দিনের বেশি যদি কোনো কিছু খালি থাকে এটাকে অন্য কেউ ক্যাপচার করে নেবে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতি নেব এই পর্যায়ে, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের ১১৯তম পর্বটি ধারণ করা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়। ১১৯তম পর্বের অতিথি লিসা, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। স্পেশালি আরও একবার ওয়েলকাম করব ডরের স্পেশাল রাউন্ড ট্যারোট কার্ড সেগমেন্টে ঠিক রাত ১২টায়, যেখানে সরাসরি আমি থাকছি এবং আমার সঙ্গে থাকবে রেজা ভাই। আমরা কথা না বাড়িয়ে ঠিক ৪ মিনিট পর আবারও সেখানে ফিরব, যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ডর মানে ভয়, ম্যাঙ্গো ক্যান্ডি।
আমন্ত্রণ আরো একবার, ডরের ১১৯তম পর্বটি ধারণ করা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়। ১১৯তম পর্বের অতিথি লিসা, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। এবং একই সাথে একথাটিও বলতে চাই, ডরের ঘটনা যারা এখানে বলতে চান তারা আমাদের এখানে জয়েন করতে পারেন। নিয়মটি হচ্ছে আপনাকে ফোন করে বলতে হবে আপনার জীবনে কি ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্লিজ নাম এবং সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা, ডর এটি সম্পূর্ণরূপে একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান, এখানে যুক্তির কোনো ঠাঁই নেই। আমরা শুধু একটা কথাই বারবার আপনাদেরকে বলি, পুরো পৃথিবীটাই অনেক বেশি রহস্যময়, কিছুটা রহস্যে ঘেরা, ভয়ের উন্মাদনায় অন্যরকম একটি অনুভূতি পাওয়ার জন্যে ঘন্টা দুয়েক চেষ্টা করার নাম হচ্ছে ডর। এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। কথা না বাড়িয়ে আবারও আমরা গল্পে ফিরছি। ডর,
আপনি চাইলে আমার ফেসবুক যে পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে চলে আসতে পারেন। ঠিকানাটি আমি বলে দিচ্ছি, www.facebook.com/rjsuman SUMAN সুমন, তারপর একটা ডট চিহ্ন অর্থাৎ একটা পুলিশক চিহ্ন দিবেন, তারপরে লিখবেন DOR ডট। এই ঠিকানায় আপনি আমার পেজটি পেয়ে যাবেন। এবং এই পেজে কিন্তু আজকে এই বাসায় এসেছি, বাসার ছবিটা যদিও আমরা দিতে পারবো না, তবে ছাদের মধ্যে যে টিনের ঘরের ছবিটা আছে এটা আমি অনুমতি নিয়েছি ওনাদের কাছ থেকে। এই ছবিটা কিন্তু আমি আমার পেজে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে আমার পেজে এসে ছাদের মধ্যে যে টিনের ঘরটি আছে, ওয়ার্কারদের থাকার জন্য ব্যবহার করা হতো, এখন আসলে কারা ব্যবহার করে এটা অনেকটা প্রশ্ন সাপেক্ষ। তো এই ছবিটি যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন।
টিনের ঘরটা এমনিতেই দেখলে কেন জানি গা ছমছম করে, মানে ভেতরের এরকম এনভায়রনমেন্ট ছিল। আপনার বাবার সাথে যখন কথা হলো উনি আমাদেরকে জানিয়েছিলেন যে যখন কাজ চলতো এই বাসার ওয়ার্কাররা খুব সম্ভবত এটাতে থাকতো, এবং গত প্রায় বেশ কয়েক মাস ধরে ওই টিনের ঘরে মনে হয় আপনাদের আনাগোনা নেই,
10 মাস ধরে।
কিন্তু আমার যতটুকু মনে পড়ছে আপনি বলেছেন যে এই বাসায় 10 দিনের বেশি যদি কোনো কিছু খালি থাকে এটাকে অন্য কেউ ক্যাপচার করে নেবে। আমার মনে হয় টিনের ঘরটা এই মুহূর্তে খুব একটা স্বাভাবিক নাই, যদিও দূর থেকে দেখতে যত জরাজীর্ণ বা যাই মনে হোক না কেন, কিন্তু এটার এক্সিস্টেন্সটা মনে হয় খুবই শক্ত। লিসাপু, আমি একটু জানতে চাই যে বর্তমানে এই বাসাতে আপনি সর্বশেষ যে ঘটনা আপনার সাথে অগাস্টে ঘটে গেছে, 3 মান্থস হতে চলেছে, তো এর মধ্যে আর কোনো ধরনের কোনো প্রবলেম কি টের পেয়েছেন?
আর যেটা সবসময় যেটা ফিল হয় সেটা হচ্ছে যে নামাজ পড়ার সময়, বিশেষ করে নামাজটা যখন আমি পড়ি তখন মনে হয় আমার পিছে কেউ দাঁড়ানো, যদি আমি পালংয়ের পাশে নামাজটা পড়ি তাহলে মনে হয় পালংয়ে বসে থেকে কেউ আমাকে দেখতেছে, মানে একটা মানুষ ঠাপ করে বিছানায় বসলে যে শব্দটা হয় ওটা হয়, কারণ বড় বিছানা তো, আমার দুইটা বাচ্চা এক পাশে ঘুমায় আর এক পাশটা আমার, আমি ঘুমাবো ওই জন্য খালি থাকে, তো আমি যে পাশটা খালি থাকে আমার শোয়ার জন্য ওই পাশটাতে আমি নামাজ পড়ি, ঠিক আমার ওই পাশটাতেই দেখা যায় কেউ বসছে, ঠাপ করে শব্দ হয়, তো আমার বাচ্চারা তো ঘুমাচ্ছে ওখানে তো
বসার শব্দ
স্পষ্ট আমি বুঝি যে কেউ বসছে এবং আমাকে দেখতে পাচ্ছে এবং দেখতেছে আমি নামাজ পড়তেছি।
আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার বলেছেন যে আপনার ভাই দেশের বাইরে থাকে, তো ওই রুমটা কি এখন খালি থাকে?
হ্যাঁ খালি থাকে, ও তো লন্ডন থেকে আগামী
টানা 10 দিন কি কখনো খালি পড়ে নাকি এরই মাসে আপনারা কেউ কেউ?
এই 10 মাসের মধ্যে আব্বু 1 মাস ছিল, যে সাদা পর্দাটা দেখার পর খুব ভয় পেয়ে গেছিলাম যে এরকম যদি ঘরের ভিতরে এরকম দেখি তারপরে কাজ করার সময় তাহলে তো রান্না বান্না করতে পারবো না, ভয় পেয়ে যাব। তখন আব্বু 1 মাস গিয়েছিল নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করছে, তারপর থেকে আর রুমে কোনো প্রবলেম আর কিছু দেখতে পাইনি,
দেখতে পাননি।
আপনারা তো দেখতে পাচ্ছেন
অন্ধকার হয়ে রয়েছে এবং কিছু ব্যাগ ট্যাগ গুছানো অবস্থায় রয়েছে ওখানে,
দরজা বন্ধ করে রাখলে একটা অন্যরকম গন্ধ করে, তো সেজন্য
দরজাটা খুলে রেখেছেন, বাট অনেকদিন ধরে পড়ে আছে এবং কোন ধরনের আপাতত কোন প্রবলেম টের পাচ্ছেন না। কি বলবো, হয় না যে আমরা গত এপিসোডে এমন একটা বাসায় গিয়েছি আন্ডার কনস্ট্রাকশন রুম, যে রিনোভেশনের কাজ চলছিল যেখানে, কিন্তু আজকে আমরা বসুন্ধরার এমন একটা বাসায় এসেছি, খুব ছিমছাম গোছানো সুন্দর ছোটখাটো একটা বাসা এবং খুবই আধুনিক রুচিশীল একটা বাসা, যে কেউ আসলেই পছন্দ হবে এরকম অবস্থা। তো সেই বাসাতে যেই ধরনের এক্সিস্টেন্স আছে এটা জানার পর হয়তো বা আপনার পছন্দের পরিবর্তে একটা ভয়ও ঢুকে যেতে পারে, যেটা আমার ঢুকে গেছে কয়েকটা জিনিস দেখে। আমি হয়তো এটা লিসা আপুর সাথে এখন শেয়ার করবো না, কোনো একটা সময় ধরে লিসনার যারা আছে আমি তাদের সাথে শেয়ার করবো যে তাদের বাসায় এসে আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা কি হয়েছে। তো লিসা আপু, আমরা এবার একটু অন্য দিকে যাই। আপনার যতটুকু শুনেছি ছোটবেলায় হয়তো আপনার কিছু এক্সপিরিয়েন্স আপনি পেয়েছেন, ওটা কি ছিল?
আমরা তো ইরাকে ছিলাম, আমার আব্বু ইরাকে ছিল প্রায় 7-8 বছর। তো আমার যখন 5 বছর বয়স তখন আমি চলে গেছিলাম। যখন আমার 6 বছর বয়স তখন সন্ধ্যার পর থেকেই আমি একটা মহিলা দেখতে পেতাম, সুন্দর সাদা ওয়েডিং গাউনের মতো গাউন পরা, লম্বা চুল, দাঁতগুলো অনেক সাদা কিন্তু দাঁতগুলো অনেক মানে সূচালো, একদম চুক্কা চুক্কা ছিল, চোখটা অনেক সুন্দর কিন্তু চোখটা অনেক মানে সে আমাকে ভয় দেখাতো, এমন ভাবে হাসতো হাসিটাকে ভয় পেতাম, এমন ভাবে তাকাতো আমি ভয় পেতাম। প্রত্যেক দিন যখন মুগিবের আজানটা দেওয়া হয়ে যেত তখনই সন্ধ্যার পরেই এই জিনিসটাকে আমি দেখতে পেতাম। যখন আমি করিডোর দিয়ে কিচেনের দিকে যেতাম তখন প্রথমে আমি বলি ভাইয়া বুঝাইয়া, ওখানে তো বিদেশে গ্লাসের দরজা হয়, তো প্রথমে দেখতাম গ্লাসের বাইরে ওর মানে আকৃতিটা। তো আমি ভাবতাম যে আচ্ছা ছোট মানুষ, তো ভাবতাম যে আচ্ছা আমি মনে হয় ভুল দেখতেছি। তারপরে হয়তো কিচেনে গেলাম পানি খেয়ে যখন বেরিয়ে আসতাম তখন দেখতাম সে গ্লাস ভেপ করে একদম আমার সামনে এসে দাঁড়ায় আছে। তখন দেখা যেত হয়তো আমি হয়তো জোরে চিল্লানি দিছি, দৌড়ায় যে আম্মু কাছে যাবো ওই ওইটা পারতাম না, ওই কিচেনে দাঁড়ায় ওই জিনিসটাকে দেখতেছি আমি চিল্লাচ্ছি আম্মু আম্মু এদিকে আসো। তারপরে দেখা যেত অনেক সময় হয়তো আম্মুকে সাথে নিয়ে পানি খেতে যেতাম, প্রতিদিন সন্ধ্যায় আমার সাথে এই জিনিসটা ঘটতো। তারপরে আম্মু একদিন আমাকে তাবিজ করায় দিল পরে, তারপরে আর এই জিনিসটা আর আমি দেখতে পাইনি।
ওকে, আপনার সাথে আসলে ছোটবেলা থেকেই কিছু না কিছু আছে। আর আমি যতটুকু শুনেছি যে আপনার বাবার কাছ থেকে আপনার রাশিটা হচ্ছে তুলা রাশি এবং এই জিনিসগুলো আপনাকে খুব বেশি আকৃষ্ট করে এবং আপনি এটা সেন্স করতে পারেন, যেটা আসলে তুলা রাশির জাতকরা একটু বেশি সেন্স করতে পারে।
আরেকটা ঘটনা হচ্ছে ইরাকে, ওটাও আমি যখন 7-8 বছর বয়স, তো রাতের বেলা 10-10:30 পরে খাবারের পরে আমরা একটু হাঁটতে যেতাম, গরমের দেশ যেহেতু হাঁটতে গেলে ভালো লাগতো। তো দেখা যেত আমরা তো আলকায়েম শহরে ছিলাম, তো আমরা আমাদের যে এরিয়াটা ছেড়ে আমরা মেইন রোডের দিকে চলে যেতাম, তখন রাত 11:30 বেজে যেত। তো আমরা যখন মেইন রোডে গেলাম তো আমরা ওই যে মাঝে যে ডিভাইডারটা ওটার উপরে দাঁড়ায় মানে অপর প্রান্তে যাব, এমন সময় দেখা গেল যে অনেকগুলো কুকুরের পাল। তো আপু বলতেছে কমসে কম এখানে মনে হয় 150টা কুকুর হবে। আর সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় ছিল যে প্রতিটা কুকুর সাদা এবং ওরা মানে স্বাভাবিক কুকুরের যে সাইজটা হয় ওটা থেকে অনেক মানে বড় আকৃতি ছিল, এবং একটা পালে সব কুকুর সাদা হবে এটা অস্বাভাবিক। শুধু তাই না, কুকুরগুলা কিছু দূর যাওয়ার পরে আমরা দেখলাম গায়েব হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তখন আব্বু বলতেছিল যে 12:00 বাজে গেছে, এইগুলা কিন্তু ওই জিনিসগুলা আমাদের আর এখন এখানে থাকা ঠিক না, বাসায় ব্যাক করি। আমরা আর হাঁটি নাই, আমরা রাস্তার ওই পারেও যাইনি, বাসায় চলে আসি।
আসলে হয় কি মানে এক একটা নির্দিষ্ট সময়ের পর মানে প্রকৃতির এই নিয়ম আছে, বিভিন্ন প্রাণীর বিভিন্ন সময় চলাফেরার টাইম। আপনি দেখবেন যে বিভিন্ন পশু পাখির কথা যদি চিন্তা করি, যারা নিশাচর রয়েছে তারা কিন্তু রাতের বেলাতেই অ্যাক্টিভেট হয়। অনেক পোকামাকড় আছে রাতের বেলা, ইঁদুর সাপ রাতের বেলা তাদের অ্যাক্টিভিটিস বাড়তে থাকে, পেঁচা রাতের বেলা অ্যাক্টিভিটিস বাড়ে, বাদুর। সো এরকমই দুনিয়ার নিয়ম অনুযায়ী এরকম কিছু বিষয় আছে যে এই ধরনের অশরীরী জিনিসগুলো তাদেরও নির্দিষ্ট কিছু সময় থাকে, যেই সময়গুলোতে মানে সেই জিনিসগুলো খুব প্রবলভাবে তাদের এক্সিস্টেন্সটা দেখায়। তো সেই সময়ে আমার মনে হয় যারা তাদের লাইনে পড়ে যায়, তাদের রাস্তায় পড়ে যায়, হয়তো তারা একটু আনলাকি হয় অনেক সময়। আচ্ছা লিসাপু, আপনার আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স কি আছে লাইফে?
আরো অনেক আছে, তার মধ্যে একটা মনে পড়তেছে এই জন্য যে কারণ ওই ঘটনাটা আমি হয়তো মারাই যেতাম।
আমরা একটু শুনি।
সেটা হচ্ছে যে আপনার চাঁদপুরের ফরিদগঞ্জ ইচিলি খাজুরিয়া গ্রাম, ওখানে আমরা একটা কাজে গেছিলাম একজন হুজুরের বাসায় বেড়াইতে। তো ওখানে আমাদের রাত যে কোনো কারণে হোক আমরা রাত্রে থেকে গেছিলাম, তো
দেখা গেল যে আধা রাতে আমার একটু বাথরুমে যাওয়ার দরকার পড়লো, যেহেতু গ্রামের বাথরুম গুলো ঘরে বাইরে,
ঘরের বাইরে হয়,
তা আমি তো ভয়ে আম্মুরে ডাকবো, আম্মু ঘুমাচ্ছে ক্লান্ত আম্মুরে ডাকবো না, তা আমি ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে ফজরের আজানটা দিয়ে দাও তারপরে বের হবো। ওই হুজুরের বাসাটা ছিল মাটির ফ্লোর আর সাইড টিন উপরের টিন, তো অনেক সময় টিনের ছোট ছোট হোল হয়,
হোল হয় রাইট,
তা আমরা যে বিছানাটা শুয়েছিলাম বিছানার পাশেই টিনের ছোট ছোট অনেকগুলো হোল ছিল, তা আমি হোল দিয়ে দেখতেছি একদম মানে ফজরের আলোর মতো ফকফকা আলো, কিন্তু ওই দিন যে চাঁদনি রাতের আলো ওইটা ওইটা আমি বুঝতে পারি নাই, ধরতে পারি নাই গ্রামের চাঁদনি রাতের আলোর পার্থক্যটা আমি বুঝতে পারি নাই, তা আমি রাত্রে আড়াইটার সময় বের হয়ে গেছি ঘর থেকে, বের হয়ে পিছনের দিকে বাথরুমটা বেশ দূরে এবং বাথরুমটার উপরে অনেকগুলো বাঁশ ঝাড়, বাথরুম সেরে আবার আমি এসে আবার বাইরে ঠিক কল চেপে খেলে পা ধুচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে ঠিক বাথরুমের পাশে আর ওই বাঁশ ঝাড়ের নিচে একটা মহিলা দাঁড়ায় আছে এবং আমাকে দেখতেছে, তা আমি বলতেছি যে খালা যান না আপনি যান আমার হয়ে গেছে আপনি যান, তো আবার আমি পা ধুচ্ছি, আমার একটু রাগ লাগলো যে কেন যাই না কেন, একটু বললাম চলে যেতে টাকাই রয়েছে কেন, তখন আমি মানে পায়ের দিকে চোখটা গেল, দেখি কি শাড়ির নিচে পা নাই, আস্তে আস্তে আমি উপরের দিকে তাকাই যে কি দেখলাম পা নাই, উপরের দিকে যখন গেলাম ও মানে যে নামাজে মেয়েরা যেরকম বুক বাঁধে থাকে ওরকম বুকটা বাঁধা কিন্তু হাত নাই, মানে ওভাবে বোঝা যাচ্ছে হাত নাই, আর একটু উপরে যখন আমার চোখ গেল দেখি ঘুমটার ভিতরে ওর মুখ নাই, মানে পাতিলের ছালি যেরকম মানে একদম কালো হয় ওরকম পুরো কালো, এটা দেখার পর আমার পুরো শরীরটা একদম প্যারালাইজের মতো হয়ে গেল, আমি দেখি আমি আর মরতে পারছি না, তখন আমি লাহাউল্লাহ কোয়াদা ইলাবিল্লাহ তিনবার পড়লাম, পড়ার পরে দেখি জিনিসটা ভ্যানিশ, তখন আমি ভাবলাম এখনই সুযোগ আমি দৌড়ায় বাসায় যেতে হবে, কিন্তু যেহেতু আমি পা ধুয়ে ফেলছি তো আমার পাটা ভিজা, তো যখন আমি মাটিতে পারামারি দৌড় দিলাম তখন আমি স্লিপ খাই পড়ে গেছি, স্লিপ খাইয়ে মুখের উপরে গিয়ে পড়ছি, কিন্তু পড়তে পড়তে আমার মনে হচ্ছিল ওই জিনিসটা কিন্তু গায়েব হয়ে গেছে, এবং যেহেতু এখন আমি দোয়া পড়তে পারছি না আমি পড়ে গেছি ওটা আমার পিছনে, আমি বুঝতে পারছি যে আমার পিছনে এখন আমাকে সে কিছু করে ফেলবে, কিন্তু আমি পড়ার সময় আমার হাত দিয়ে, যেহেতু টিনের ঘরে আপনারা খেয়াল করবেন যে ওদের দরজাটা কাঠের
কাঠের থাকে,
তা আমি পড়তে পড়তে আমি ওই কাঠটা ছুঁয়ে ফেলছিলাম এবং একজন পড়ছি আমি তো চিলানি দিয়ে পড়ছি, পরে আম্মু আসে তাসে ভিতরে নিয়ে গেল, আব্বু জিজ্ঞেস করলো যে হুজুরকে কি ব্যাপার এখানে, বলে উনি বললো যে এরকম একটু একটু সমস্যা আছে অবশ্য ক্ষতি করে না, ক্ষতি করে না আমি তো পড়েই গেলাম আমাকে মেরে ফেলতে পারতো, তো উনি বলে যে একটু একটু সমস্যা আছে, উনিও পরে শিখে গেছে যে একটু সমস্যা আছে, বাট তো ওই জিনিসটা আমার এখনো মনে আছে, আমি ওই দিন প্রচন্ড ভয় পেয়েছি।
ডেফিনেটলি মানে চিন্তা করা যায় ওই রকম এনভায়রনমেন্টে, আমি নিশ্চিত আপনি যখন প্রথম কাপড় পরা কাউকে দেখেছেন ওটা দেখে আপনার মনের মধ্যে সাহস পেয়েছিলেন যে আপনাকে গার্ড দেওয়ার জন্য
গ্রামের কোনো মহিলা বাচ্চাবে ওয়েট করছে,
ওয়েট করছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখলেন মানে কি বলবো,
আমি তো ওর সাথে কথাও বললাম,
কথাও বললেন, ডেফিনেটলি বিশাল ভয়। আচ্ছা লিসাপু, আমি যতটুকু জানি বা শুনেছি এর আগে আপনাদের বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যে আপনার আরো কিছু ঘটনা আছে ছোটবেলায় ঘটেছে, তো এই ধরনের আগের ঘটনাগুলোর মধ্যে থেকে আর দুই একটা ঘটনা একটু জানতে চাই।
ঘটনাগুলোর মধ্যে থেকে যখন আমি মানে ম্যাট্রিক পরীক্ষা দিব প্রিপারেশন নিচ্ছি সেই সময় কয়েকটা ঘটনা, যেমন আমরা তখন আহমদবাগে থাকতাম কমলাপুরে, তো ওই বাসাটা ছিল চারতলা, তো আমার আম্মু মার্কেটে চলে গেছে বাসায় যেহেতু আমি একা, আবার ঠিক সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছে ঝড় বৃষ্টি আঙুলতে, তো ওই যে সরি একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় একটা পর্দা আমাদের প্যাসেজের মাঝখানে লোহার আংটার সাথে বাজানো ছিল, যেটা মানে বাতাস দিলেও পড়ার কথা না, খুব মানে হাত দিয়ে না নামালে, কিন্তু হঠাৎ আমি দেখতে পেলাম যে একটা কালো হাত মানে পুরুষ মানুষের হাতের মতো অনেক কালো পশম, তো ওই হাতটা মানে ভেসে এসে ডাইনিং রুম থেকে পর্দাটা ফেলে দিল, তা আমি উঠলাম, উঠে গিয়ে দেখি যে না কিছু নাই, তার আধা ঘন্টা পরে কারেন্ট চলে গেছে, তো ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, পরে আমাদের যে মেইন দরজাটা ছিল ওটাতে আসে ঠিক আমার আম্মু গর্ভবতী লিসা দরজা খুলো আমরা আসছি, দরজা খুলো তিনবার, যেহেতু আমার ছোট ভাই অনেক দুষ্টু ছিল তো ও সব সময় আগে আসে দরজা চিলাচিলি করে এরকম, কিন্তু ওই সাউন্ডটার আশপাশে আমি আমার ভাইয়ের সাউন্ডটাকে পাচ্ছিলাম না, তখন আমি একটু সতর্ক হয়ে আবার জিজ্ঞেস করছিলাম তুমি আদিল তোমরা আসছো, কোনো সাউন্ড পাই নাই, তখন আমি দরজাটা আর খুলি নাই, তার আধা ঘন্টা পরে আমার আম্মু আসছে, তো আম্মু আসছে বলে আম্মুকে যে আম্মু তুমি কি আধা ঘন্টা আগে আসছো নাকি, তো আম্মু বলে না তুমি কি পাগল হয়েছো নাকি যে আমি আধা ঘন্টা, আমি তো এই মাত্র আসলাম, আমি বললাম আম্মু আমার সাথে এরকম ঘুরছিল এই। আর ওই বাসাতে আরেকদিন রাতে এরকম যখন আমি হাঁটতেছিলাম, গরম দিন ছিল রাত 1টা বা 2টা হবে, তখন আমি হঠাৎ আমার গায়ে খুব গরম একটা বাতাস এসে লাগলো, যেরকম গরম বাতাস এরকম না, ওই যে গরম পানির উঠরাইলের ধোঁয়াটা গায়ে এরকম জ্বালা পোড়া করে, ঠিক সেম ওরকম। তো যখন আমি তাড়াতাড়ি রুমের মধ্যে আসলাম যে কি ব্যাপার, রাত কি অনেক বেশি নাকি, তখন আমি দেখলাম যে রাত 2:30 বাজে। ওই বাতাসটা যখন আমার গায়ে লাগছিল, আমি কিন্তু আশপাশে গাছগাছালির পাতার দিকে খেয়াল করলাম যে বাইরে হঠাৎ হয় না, অনেক সময় ঝড় আরম্ভ হতে পারে, দেখলাম যে না কোনো পাতা টাতা নড়তেছে না, কিন্তু বাতাসটা আমার গায়ে, শুধুই আমার গায়ে লাগে।
হয় অনেক সময় হয় কি, ঝড় যখন আরম্ভ হয়, বায়ু যখন উত্তপ্ত হয়ে যায়, ঝড় শুরু হওয়ার আগে গরম বাতাস বইতে পারে, কিন্তু আপনি যেই লেভেলের গরম বাতাসের কথা বলছেন এটা কোয়াইট অ্যাবনরমাল। মানে এই ধরনের গরম বাতাস ওই ঝড়ের সাথে অন্তত কোনো রিলেশন আমি খুঁজে পাইনি, জানি না আমাদের লিসনার যারা আছে তারা খুঁজে পায় কিনা। এক এক করে তো আপনার ড্রয়িং রুমে বসে আপনার অনেক ঘটনা আমাদের জানা হয়ে গেল, এবং সেই সাথে আমাদের কিছু এক্সপিরিয়েন্স হলো, এবং আই থিঙ্ক যারা ডর রেডিওতে শুনছে এই মুহূর্তে তাদেরও আমার ধারণা রেডিওর মাধ্যমে আমরা বসুন্ধরার এই বাসাতে সবাইকে নিয়ে আসতে পেরেছি। এবং ফেসবুকের কথা তো আমি বলেই দিয়েছি, আমার যে পেজ রয়েছে www.facebook.com/rjsuman.dor, ওখানেও কিন্তু আমি ছবিও দিয়ে দিয়েছি। এর থ্রুতে আমার ধারণা আপনি ইমাজিন করতে পারবেন যে আসলে কি এনভায়রনমেন্টটা এখানে বিরাজ করছে। আমরা ঠিক এত সুন্দর গুছানো ছিমছাম একটা রুমে বসে আছি, আর যখনই ভাবছি যে এই রুমের মধ্যে অন্য কিছুর এক্সিস্টেন্স আছে, এই ফিলটা কেউ হয়তো বা এই রুমে না বসলে বুঝতে পারবে না। যাই হোক,
আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাতাসের অস্তিত্ব আছে, কিন্তু বাতাসটা কিন্তু কেউ দেখতে পায় না, কিন্তু সে জিনিসটা কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক কিছু করতে পারে। ঠিক সেরকম ভূত বা জিন বা শয়তান, এই জিনিসটার অস্তিত্ব আছে, আমরা দেখতে পাই না, কিন্তু সে অনেক পাওয়ারফুল, সেটা আল্লাহই ওদেরকে দিয়ে দিচ্ছে, এবং ওরা অনেক কিছু করতে পারে।
রাইট, ওরা অনেক কিছু করতে পারে, তবে সেই সাথে এটাও বলে দিচ্ছে আল্লাহ যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো মানুষের যে বড় কিছু নেই, মানুষ যদি তার নিজের ওয়েতে ঠিক সঠিক ভাবে থাকে, আই থিঙ্ক মানুষকে ডমিনেট করতে পারবে না কোনো কিছু। যাই হোক, অনেক ধন্যবাদ লিসা আপু আপনাকে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আমাদেরকে দেওয়ার জন্য, খাবারের অ্যারেঞ্জ করার জন্য। এই পর্যায়ে আমরা একটু লিসা আপু আপনার বাবার সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি।
আপনাদেরকেও ধন্যবাদ, এবিসি রেডিওকে ধন্যবাদ।
তো এই মুহূর্তে আমরা একটু লিসা আপুর বাবার সাথে কথা বলতে চাই। কেমন আছেন?
ভালো আছি, আপনারা কেমন আছেন?
আমরা অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনিও সেই শুরু থেকে আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমরা একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই বাড়ির যেই ঘটনা আমরা শুনেছি লিসা আপুর কাছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে এই বাড়িতে আপনারা ওঠার পর থেকে কিংবা বাড়ি বানানোর সময়, তো এই জায়গার কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে, মানে কোনো কিছু আগে কিরকম ছিল এই জায়গাতে, কোনো প্রবলেম আছে?
প্রবলেম এখন আমরা এখানে যে আশেপাশের লোকদের যে শুনছি যে এখানে ডোবা ছিল, পুরো ডোবা ছিল, পানিতে ভরা ছিল, কিন্তু আস্তে আস্তে দখল করছে এদের থেকে এইসব শুনছি আমি, তো অনেক সময় অনেক বিশ্বাস করি না।
ছাদে আঙ্কেল যখন আমাদেরকে ঘুরিয়ে ছাদটা দেখাচ্ছিলেন, তখন কিন্তু উনি বলেছেন যে এখানে এমনও নাকি হয়েছে যে মানুষজন মেরেও ফেলে রাখা হয়েছে এখানে, ওইসব জায়গাতেই হচ্ছে এই বাড়িটা তৈরি হয়েছে, হয়তো বা সেই ধরনের জন্য
তোমরাও থাকো আমাদেরও থাকতে দাও, ঝামেলা করিও না, মানে আমরা তো এটা আমাদের শেষ বাসা, এটাই আমরা থাকবো, এটাই আমাদের জীবন, এইখান থেকে চলে যাবো, আমাদের আমাদের আপত্তি নেই, তুমি থাকো আপত্তি নেই, কিন্তু
কিন্তু তুমি তোমার মতো থাকো, মিউচুয়াল কম্প্রোমাইজেশন বলা যায়। ওকে, অনেক 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 ধন্যবাদ আঙ্কেল আপনাকে। যাই হোক, আমরা কিন্তু প্রায় শেষ দিকে চলে এসেছি এবং আজকের মতো র‍্যাপ আপ করতে হবে। আজকের আসলে অনুভূতিটা না একটু অন্যরকম আমার জন্য, আমি এই জন্য বলছি যে উনি যখন থেকে বলেছে যে যেই সোফাটায় আমি বসে আছি এই সোফাটাতেই উনি অদ্ভুত কিছু বসে থাকতে দেখেছে, এই বাড়ি তৈরি হওয়ার আগেই হয়েছে সেটা আমি জানি না। এখানে কেউ না বসলে না এই ফিলটা কেউ কখনো অনুভব করতে পারবে না কোনো কিছু শুনে, এটার জন্য আপনাকে ঠিক ওই পরিস্থিতিতে যেতে হবে, তাহলে আপনি একটা
অনুভব করতে পারবেন যে এই মুহূর্তে আমি যেটা অনুভব করছি, যে আমি যেখানে বসে আছি, আমি জানি না শুধু কি আমি একাই বসে আছি না, আমার আশেপাশের জায়গাগুলোতে আরো কিছু বসে আছে। এবং আমরা কিন্তু এখানে যে ড্রয়িং রুমের লাইটটা কিন্তু আমরা একটা সময় বন্ধ করে দিয়েছিলাম, তারপরে একটু অস্বস্তির জন্য, মানে আসলে একটু ভয় লাগছিল আমাদের, সেই জন্য আমরা একটা দূরের লাইট জ্বালিয়ে রেখেছি যাতে ঘরটা আলোকিত হয়ে থাকে। আরেকটা অদ্ভুত একটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই শেষ দিকে এসে। এই ঘটনাটা ঘটেছে শুরুর দিকেই, কিন্তু পুরো এপিসোড চলাকালীন আমি এই জিনিসটা আমি উল্লেখ করিনি, কিন্তু শেষ পর্যায়ে এসে আমার মনে হয় এটা একটু শেয়ার করা উচিত। আমরা যখন রেকর্ডিং এ যাই, আমরা যখন স্টার্ট করি, প্রথমে সমস্ত কিছু চেক করা হয়ে গেছে, লোবান আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, দেন আমি রেকর্ড শুরু করেছি এবং আমরা রেকর্ড করছি। বেশ কিছুটা সময় রেকর্ড করার পর হঠাৎ করে লোবান যেটা খেয়াল করলো যে আমাদের সমস্ত কিছু ঠিক আছে এবং আমার ভয়েসও রেকর্ড হচ্ছে, বাট লিসাপুর ভয়েস সে পাচ্ছে না। মানে অদ্ভুত ব্যাপার, যখনই এই বিষয়টা মানে খেয়াল করেছে লোবান, তারপরে হচ্ছে এটা থামিয়ে যখন আমরা চেক করলাম এবং ঠিক টাইম সেট আপ রেখে আমরা আবার ওনাকে কথা বলতে বললাম এবং কোনো কিছু আমরা চেঞ্জ করি না, অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেট আপ সেরকমই। আমরা আবার ওনাকে যখন কথা বলতে বলেছি তখন আমরা ওনার ভয়েসটা পেয়েছি, কিন্তু আই ডোন্ট নো এটা কিভাবে হলো। এমন হতো যে প্রথমবার আমরা ওনার ভয়েসটা পাইনি, হয়তো ওনার মাইকের সেটিং এ কোনো প্রবলেম ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা রেকর্ডে গেলাম এবং ওনাকে কথা বলতে বললাম, আমরা কিন্তু মাইকে কোথাও কোনো হাত দিইনি, কিচ্ছু করিনি, অ্যাজ ইট ইজ যেভাবে বসেছিলাম, তার যেভাবে ছিল, কানেকশন যেভাবে ছিল, এভরিথিং সেভাবে ছিল। এবং লিসাপু বলছিল আমাকে যে আমি জানতাম হবে না, আমি আর খুব প্রশ্ন করিনি, আমি জানি না এটা অদ্ভুত কিছু ছিল নাকি আমাদের কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, যদিও টেকনিক্যাল ফল্টটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, টেকনিক্যাল ফল্ট খুঁজে পাচ্ছি না। এনিওয়েজ সেটা আর নাই বা বলি। তো আজকের মতো এই বাসা থেকে আমরা বিদায় নিচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই অনেক ভালো থাকবেন এবং সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পাঁচ মিনিটের ছোট্ট একটি বিরতির সময়গুলো প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর ঠিক রাত ১২টায় ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড শুরু হচ্ছে ডরে। এখান থেকে ছোট্ট একটা মোড় ঘুরে ডর একটু অন্যরকম হয়ে যাবে ঠিক রাত ১২টায়। ডরের স্পেশাল রাউন্ড ট্যারট কার্ড সেগমেন্ট শুরু হবে ট্যারট কার্ড রিডার স্পেশালিস্ট রেজা ভাই উইথ মি আরজে কিপ্রিয়া। ঠিক রাত ১২টায় অন্যরকম একটা উন্মাদনা, অন্যরকম একটা আলোড়ন, অন্যরকম একটা ইকুয়েশন নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আজকের এই এক ঘন্টাটি আপনাকে অন্যরকম কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। অপেক্ষা করুন মাত্র পাঁচ মিনিট। ডর
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্পেশালি আরো একবার ওয়েলকাম, কজ আমরা এখন শুরু করছি স্পেশাল সেগমেন্ট ডরের ট্যারট কার্ড রাউন্ড। ট্যারট কার্ডের আজকে সিক্সথ রাউন্ড এবং অফকোর্স আজকে নতুন কিছু থাকবে। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই যে এই অনুষ্ঠানটি পুরোপুরি অবৈজ্ঞানিক, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতে সবসময় আপনাদেরকে কশন দিই। আজকে রেজা ভাই আমার সঙ্গে অফকোর্স আছে, কারণ এই পার্টের সে মেন্টর এবং দুজন গেস্ট আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, তাদের কথা নিশ্চয়ই থাকবে। আর এই ফাঁকে আপনাদেরকে আরেকটি বিষয়ে একটু আশ্বস্ত করতে চাই, আজকে আমি বিশেষ কিছু মেইল আপনাদেরকে পড়ে শোনাবো যে বিষয় নিয়ে রেজা ভাই কথা বলবে। তার আগে রেজা ভাই আপনি একটু ভালো বলেন আমাদের লিসনারদেরকে, কি পেলেন আপনি পুরো সপ্তাহ ঘুরে, আপনার এক্সপিরিয়েন্সটা কি হলো পেজ থেকে?
আচ্ছা আচ্ছা, আমি আকবর বলছি, আমার হাজার হাজার ইনবক্স আসছে। বিষয়টা এরকম না যে আপনার জ্বর হলো, তো আমরা জানি জ্বরের বেসিক ওষুধ হচ্ছে প্যারাসিটামল, খেলে জ্বর ঠিক হয়ে যায়। আর সব জ্বরের চিকিৎসা কিন্তু প্যারাসিটামল না, কিছু জ্বর আছে যেটা বহুদিন থাকে বা এটা অন্যরকম প্রবলেম। তো বিষয়গুলো ঠিক এরকম, আপনারা যারা আমাকে ইনবক্স করতেছেন, জাস্ট বলতেছেন যে আমার এই সমস্যা সেই সমস্যা, এগুলো এমন না যে আমি আপনার সমস্যা শুনেই সাথে সাথে আনসার করে ফেলবো, এগুলো টাইম দরকার, আপনাকে নিয়ে বসতে হবে, আপনাকে নিয়ে পড়তে হবে। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা মেয়ে ঘটিত ব্যাপার বা খুব সিলি ম্যাটার নিয়ে আমাকে ইনভলভ করবেন না, যাদের প্যারানর্মাল প্রবলেম বা খুব সিরিয়াস প্রবলেম শুধু সেগুলোই আমাকে ইনভলভ করবেন, সেগুলো আমি ট্যারট কার্ড রিড করে চেষ্টা করবো সমাধান করার।
রাইট, এখানে আমি
স্পেসিফিকলি একটা এক্সাম্পল দিতে পারি, বিশেষ করে একটা মেইল আমি পেয়েছি আমার ওয়েবসাইট থেকে। আমার ওয়েবসাইটের ঠিকানাটা আপনারা নিশ্চয়ই জানেন, www.rj-kibria.com, স্পেলিংটা হচ্ছে। তো উনি বেসিক্যালি সৌদি আরব থেকে লিখেছে, আমি মেইলটা দিয়ে আসলে শুরু করতে চাই।
আচ্ছা,
আমার মনে হয় প্রবলেম যাদের এরকম তাদেরই আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত। সৌদি আরব থেকে যে মেইলটা পাঠিয়েছে সে হচ্ছে রেহান। আমি ঠিক জানি না রেহান আপনি আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কিনা, যত জানি দেশের বাইরে যারা থাকেন তারা আমাদের বিভিন্নভাবে শুনে থাকেন, ইউটিউব থেকে শোনেন, আমাদের ওয়েবসাইট থেকে শোনেন। একটা বিষয় আমরা খুব নোটিশ করি নাই প্রথমে, যে ইদানিং আমাদেরকে অনেকেই কমপ্লেন করছেন যে ইউটিউবে আগের লিঙ্কগুলো অনেকে পাচ্ছেন না। আপনাদের প্রথম নোটিশ করছেন যদি
আমি বলি, মাঝখানে সরি ইন্টারাপ্ট করার জন্য, আমি যেদিন দিলীপ সরকারের টেরটকারটা পড়লাম ওটা ছিল আমাদের রেডিওতে প্রথম টেরটকার রিডিং। তো আমি কিভাবে বলছিলাম, যেদিন থেকে রেডিও বেশির অনুষ্ঠানে টেরটকার রিড করা হবে সেদিন থেকে কিছু না কিছু প্রবলেম হবে। টেরটকার প্রথম রিড করার দুদিন পরে ইউটিউব থেকে সমস্ত ভিডিওগুলো হারিয়ে গেছে, ইভেন একটা ভিডিও নাই। একটা লিসেনার শুনবে গুগলে সার্চ করে যে পাবে সেই সুযোগটাও নাই।
আচ্ছা, আপনি একটু ইন্সপায়ার করছেন লিসেনারদেরকে, আমরা সাধারণত ফর্মালি ভাবে ইন্সপায়ার করি না, তারপরেও অনেকে এটা করেছিলেন ব্যক্তিগত জায়গা থেকে, সেজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যদি আসলেই লাইভ শুনতে চান সেক্ষেত্রে আমি বলবো অ্যাপ ডাউনলোড করুন, আমাদের অ্যাপ আছে। আরেকটি বেটার অপশন আছে যেটা আপনি আর্কাইভে গেলে পাবেন, আমাদের এবিসি রেডিওর যে ওয়েবসাইট www.abcradiobd.fm, ওখানে গিয়ে সংগ্রহশালাতে আমাদের যে সব উল্লেখযোগ্য প্রোগ্রাম সেগুলোর সবগুলোর লিঙ্ক আপডেট করা আছে, আপনি ওখান থেকে ডিরেক্টলি শুনতে পাবেন। আর ইউটিউবে যে প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক, এটার প্রবলেম খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। আপনি অনুমতি দিলে আমি মেইলটা পড়তে পারি।
হ্যাঁ জি জি।
মেসেজটা হচ্ছে, ভাই আমি রেহান, আমি সৌদি আরবিয়াতে থাকি, জব করছি। বিডিতে থাকাকালীন 2013 আমার সাথে একটা প্যারানর্মাল ঘটনা ঘটে যায়। এখন আপনি আমার শেষ ভরসা, আমি আপনার হেল্প চাই, যদি হেল্প করেন তাহলে খুব উপকৃত হব। এমন জীবন লিড করার চাইতে সুইসাইড করা ভালো, তার অবস্থা হচ্ছে এরকম। প্লিজ ভাই হেল্প মি, দেন সে একটা স্যাড সাইন দিয়েছে। 2013 আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমার ফুপুর বাড়ির পাশে একটা বিল আছে, বিলের পাশে রোড এবং পরে আমার ফুপুর বাড়ি। সেদিন আমি FB ব্রাউজ করছি, রাত তখন 4:35 AM, দেন সাডেনলি আমার মোবাইল ডাটা কানেকশন অফ হয়ে যায় এবং আমি বাইরে চলে যাই। রোডের পাশে বসে ডাটা কানেকশন রিস্টোর করে ট্রাই করতে থাকি। ফজরের আজান 20 মিনিট আগে আমার খুব প্রেশার পায়, মানে পি বোঝাই কেউ যেটা হয় প্রেশার হয়, এবং আমি পাশের জঙ্গলে গিয়ে ইউরিন ত্যাগ করার পরে আবার FB ব্রাউজ করতে থাকি। ফজরের আজান হয়, আমি আবার রুমে গিয়ে শুয়ে পড়ি এবং শুরু হয় আমার প্রবলেম। মানে ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ওখানে গিয়ে প্রস্রাব করার পরে প্রবলেম শুরু হয়। হ্যাঁ, দুই দিন পর আমার নানুর বাড়িতে ব্যাক করি। আমি আমার নানুর বাড়িতে থেকে স্টাডি করতাম, আমি ফিশ ফ্রাই খুব পছন্দ করতাম। নানির বাড়ি থেকে আমি আবার হোম টাউনে যাই বা কিছু একটা অন হোমে যাই। আচ্ছা, আম্মা আমার জন্য ফিশ ফ্রাই করে লাঞ্চ টাইমে, আমি ফিশ ফ্রাই দিয়ে বারান্দায় বসে ভাত খাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমি কান্না করে উঠি আকাশের দিকে তাকিয়ে। আমি বুঝতে পারছি আমি কান্না করছি, বাট নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এবং আমি বুঝতে পারছি না যে আমি কেন কান্না করছিলাম। আমি খুব ঘামছিলাম, কিছুক্ষণ পর আমার কান্না থামলো এবং আম্মা আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? বাট আমি কোনো কিছু বলতে পারছিলাম না। তার দুই দিন পর আমি আবার আমার নানুর বাড়িতে ব্যাক করলাম, স্টার্ট হয় আমার জীবনের কিছু চরম ডেঞ্জারাস ঘটনা। আমি খুব রাত, লাইক রাত 2 থেকে 3 পর্যন্ত আড্ডা মারতাম। ঘটনার দিন আমি আড্ডা শেষ করে রুমে ব্যাক করেছিলাম, তখন রাত 3:20। আমি খুব সাহসী, বাট ওই দিন কেন যেন আমার খুব ভয় করছিল। হালকা হালকা জ্যোৎস্না ছিল এবং আমার হাতে টর্চ ছিল। আমি হাঁটছি, মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে, বাট আমি পিছে তাকাচ্ছিলাম না। দেন আমি একটা বিড়াল দেখলাম, বাট বিড়ালটা একটু অন্যরকম ছিল, বিড়ালটার লেজ ছিল না। আমি একটু ভয়ও পেয়েছিলাম। বিড়ালটা দেখার পরে খুব তাড়াতাড়ি রুমে চলে আসলাম এবং দল লক করে শুয়ে পড়লাম, একাই থাকতাম, একটা ব্রাকেটে লেখা। দেন 5 মিনিট পর আমি আমার রুমের পেছনে কিছু মানুষের সাউন্ড শুনতে পেলাম। আমি ক্লিয়ার বুঝতে পারছি 4-5 লোক ফিস ফিস করে কথা বলছে, বাট কি বলছে, কি ল্যাঙ্গুয়েজ বলছে কিছুই বুঝতে পারছিলাম না। স্টার্ট হয় আমার নতুন আরেকটা সমস্যা। এরপর প্রতিদিন রাত 12 বাজলেই শুনতাম আমার ঘরের চালের উপর বড় বড় গাছ ভেঙে পড়ছে, আমার ঘরের ওয়ালে কেউ হিট করছে। আমি ভয়ে কম্বল দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়তাম, কখন যেন ঘুমিয়ে পড়তাম। এই ঘটনা প্রতিদিন হতো। বাড়ির অল মেম্বারদের কাছে জিজ্ঞেস করেছিলাম কেউ কোনো সাউন্ড পেয়েছে কিনা, বাট কেউ শুনতে পারতো না, অনলি আমি প্রতিদিন শুনতাম। দেন আমি আমার আব্বাকে ফোনে বলি, আব্বা একজন কবিরাজ নিয়ে আমার নানুর বাড়িতে আসে এবং অটোমেটিক কবিরাজ সবকিছু বলতে থাকে আমার সাথে যা ঘটেছিল। কবিরাজ বললো 101 দিতে এবং একটা মোরগ দিতে, একটা গাছের শিকড় ইউজ করতে, আমি কোনো একটা কারণে ইউজ করতে পারিনি। দেন শুরু হয় আরো ভয়ঙ্কর ঘটনা। এরপর প্রতি রাতে আমি শুনতাম কেউ আমার রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আরো অনেক কিছু কিছু, খুব ভয় পেতাম।
আস্তে আস্তে আমার চেহারা নষ্ট হতে থাকে, আমি শুকাতে থাকি। লাস্টে আব্বা বড় একজন কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ বলল সেদিন রাতের ঘটনা, যেদিন আমি ফুপুর বাড়িতে গিয়েছিলাম এবং গভীর রাতে বের হয়েছিলাম। যেটা ও লিখেছে MAICHDEW মাছ দিউ বা এরকম কিছু একটা, মাইস দিউ ধরেছে এবং এর ট্রিটমেন্ট দিল লাইক একটা পান, একটা মাটির টুকরা, কিছু গোলমরিচ, কিছু সরিষার তেল এবং বলল সব আইটেম একসাথে করে মিক্স করে বেটে সকাল বিকাল মেডিসিন মাথা থেকে পা পর্যন্ত এক মাস ইউজ করার জন্য। বাট আমি কোনো কারণে 15 দিন ইউজ করার পর আমি ইউজ করতে পারিনি, এরপর থেকে আজ পর্যন্ত কোনো কাজ আমি সাকসেস হতে পারিনি, আমার কিছুই মনে থাকে না, এক মিনিট আগের কথাও খুব মনে থাকে না, বাকিটুকু লেখি নাই ..
এখানে প্রথম বিষয় হচ্ছে এই ঘটনা যখন ঘটেছিল তখন তার বয়স কত ছিল, কত বছর আগে, এটা কি লিখেছেন?
2013 সালে লিখেছে, কিন্তু 2013 সালে তার বয়স কত জানি না।
এখন আমি প্রথমে সাইন্টিফিক ব্যাখ্যা দিব। উনি যে বলছেন যে রাতের বেলা মোবাইল নেটওয়ার্ক ছিল না, তারপরে বাইরে বসেছেন, সেটা ছিল গ্রামের বাড়ি, মানে ফুপুর গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে আমরা জানি গাছপালা প্রচুর, তো আমরা জানি রাতের বেলা গাছ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে উল্টা হয়ে যায় আর কি, উল্টা হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের ব্রেনে কিছু প্রবলেম হয়, এই ব্রেনের প্রবলেম থেকে একটা রোগ হয়, সেটাকে বলা হয় ফাসমোফোবিয়া অথবা স্পেকট্রোফোবিয়া। ওনার এই রোগটা হয়েছে, যদি আমি ধরি মানে সাইন্টিফিক্যালি, এই রোগটা হলে মানুষ এরকম হঠাৎ করে কাঁদবে, হঠাৎ করে হাসবে, এটা বেশি দিন থাকবে না, নাহলে এক মাস দেড় মাস থাকবে, এই ধরনের প্রবলেম। খাওয়া রুচি হবে না, শরীর স্বাস্থ্য শুকায় যাবে, কবিরা আনলে তো আরো বিপদ, এটা ডাক্তার চিকিৎসা দরকার, রেস্ট দরকার, রেস্টলেস থাকলে এটা হয়, এটা তো সাইন্টিফিক ব্যাখ্যা, এই কারণে ওনার প্রবলেমটা হয়েছে। আর যদি একটা নর্মাল কথা বলি, তাহলে ওই যে পাশের রুমে ফিসফিস শব্দ শুনে বিড়াল দেখছে, বিড়াল দেখাটা খুবই নর্মাল, বিড়াল রাস্তা থাকতেই পারে। এই যে কবিরাজ জনকে বলছে মুরগি নিয়ে আসতে, এই করতে সেই করতে, এগুলো হচ্ছে কুফরি। কারণ ব্যাখ্যা হচ্ছে জিনরা ওরা চায় ওদের নামে কিছু বলি দেওয়া হোক, এটা সুরার নামলে আছে কথাটা। মনে করো একটা মুরগি বলি দিলাম, এটা কোথাও ফেলে দিয়ে আসলাম, ওটা জিন খাবে, জিনদের প্রিয় খাদ্য কিন্তু হাড্ডি, সেটা নামে একটা টোটালি জিনদের কেনা কথা বলবো একদিন আগে। এই বিষয়টা যে কবিরাজ যেটা করতে বলছে, দুজন কবিরাজ যেগুলো করতে বলছে, তেল সাবান মাখতে বলছে, এই পুরো বিষয়টা কিন্তু কুফরি। এটা করলে ওনার যদি এমন হয়েছে যে ওনার জিন ধরছে, 6 মাস কষ্ট করছে, তার পরবর্তী ধরনের লাইফ খুব সাকসেসফুল হয়ে গেছে, খুব পয়সা হলো বা লাইফে খুব রিচ হয়ে গেছে, তাহলে কিন্তু কোনো কষ্ট থাকতো না ওনার। এই কুফরি করার কারণে ওনার লাইফটা আস্তে ধ্বংস হয়ে যাবে, ওরা যদি এই জিন থেকে নিস্তারও পায় লাইফটা শেষ হয়ে যাবে। আমার চোখে দেখা অনেক ঘটনা এরকম আছে, এরকম জিনের রোগী রুগী আছে, এরকম সুস্থ হয়েছে কুফরি কালাম করে, কিন্তু আলটিমেটলি তাদের লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। তো ওনাকে আমি বলবো, রেহান দেখে বলবো, এটাই একটা ছবি দেখ, আমার আপনার ছবি দরকার, আপনার এক কপির ছবি দরকার, আপনার মায়ের নাম দরকার, তারপর আমি আপনার বিষয়ে ডিসকাস করে বলতে পারবো। আপনি একটু কষ্ট করে ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের এই পেজটা আছে DAAR.TAROT ফেসবুকে গিয়ে সার্চ করলে পাবেন। সবচেয়ে বেশি লাইক যে পেজে সেটা হচ্ছে আসল পেজ, বাকি নকল। তো আপনি কষ্ট করে একটু আমাকে মেল করবেন, আর আমি একটা সহজ একটা ফোন নাম্বার দিয়ে দিব, এই নাম্বারটা আমাদের পেজে থাকবে, যেটাতে শুধুমাত্র আপনারা প্যারানর্মাল প্রবলেম নিয়ে আমাকে নক করবেন, এছাড়া করবেন না। ফোনটা ধরবে আমার অ্যাসিস্ট্যান্ট, আপনার ঘটনা যদি তার মনে হয় প্যারানর্মাল সেক্ষেত্রে শুধু আমি কথা বলবো, এছাড়া আমি কথা বলবো না।
ওকে, এখানে একটা বিষয় একটু বলে দিই, আপনারা চাইলে আমাদের রেডিওতেও বলতে পারেন, সেক্ষেত্রে আমাদের স্টুডিওতে আসার একটা ফ্যাসিলিটি থাকে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এবং আরেকটি বিষয়, ফেসবুকের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ DAARTAROT। ওকে, আমরা মনে হয় এবার একটু আমাদের সঙ্গে যারা আজকে প্রেজেন্ট আছেন তাদের কথা একটু বলি, একটু পরিচিত হয়ে নিই প্রথমে।
আমাদের প্রচুর লিসেনার বলতে সময় বাড়ানোর কথা, আপনাকে রিকোয়েস্ট করতে বলছেন, আন্দোলন করবে এই ক্ষেত্রে আপনার কি করা?
আচ্ছা না, সময় বাড়ানোর আসলে আমাদের একটা কথা বলি, প্রথমে আমাদের প্ল্যান ছিল 15 মিনিট, আমরা 12টার পরে 15 মিনিট আমরা আসবো, এসে আমরা টুকটাক কথা বলে চলে যাবো। যদি সেগমেন্টটা করতে গিয়ে আমি যেটা দেখলাম, যেটা আসলে 15 মিনিটের না, এটা মিনিমাম 1 ঘন্টা সময় দেওয়া উচিত। তো আসলে আমরা এটা এইভাবেই করছি আপাতত, ভবিষ্যতে যদি আপনাদের একান্ত ইচ্ছা থাকে, আপনাদের সাপোর্ট থাকে এবং আপনাদের ব্যাপক চাওয়া থাকে, নিশ্চয়ই আমরা সময় নিয়ে চিন্তা করবো। আপাতত আমরা 1 ঘন্টাই করছি, থ্যাংক ইউ, ভালো লেগেছে বলে নিশ্চয়ই আপনারা এই কারণে বলেছেন। ওকে, হ্যাঁ, আমি যতদূর জানি যে ও দেশে বাইরে ছিল একটা সময় ছিল। আচ্ছা, তো সার কি অবস্থা, মানে কেন আমাদের এই অনুষ্ঠানে বা
এই অনুষ্ঠানে আসার রিজন একটাই আর কি, জাদুঘরের কাছে ফার্স্ট অফ অল বাংলাদেশে আসছে হলো 1.5 বছর হবে।
আচ্ছা, 1.5 বছর, হ্যাঁ।
লিবিয়াতে থাকতে 2008 থেকে, তখন থেকে আমার এক বড় ভাই ছিল যার সাথে আমি আসে থাকতাম এই বছর। আমরা প্ল্যান করছিলাম বাংলাদেশে একসাথে বিজনেস করবো, বাংলাদেশে সে আসলো আমার আগে, আমি তার 1 বছর পরে আসছি। ওই সব সব লিঙ্ক আপ ছিল, তারা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট টাইপের মানুষ, লাইক মিরপুর একের দিকে একটা ইয়ে আছে শালিমার্গের পিছনে, তো ওরা ওইখানকার খুবই ডিফারেন্ট অ্যাক্টিং করে।
আচ্ছা, আমার শুধু ফেসবুকে দেখি এরকম মাথা ঘাটাচ্ছে, লাফালাফি করছে।
আমি একদিন গেছিলাম, হ্যাঁ একদিন গেছিলাম। আমি যাওয়ার পর ওখানে যাওয়ার পর দেখলাম যেখানে অনেক প্রশ্ন করবেন মানুষ হয় সন্ধ্যা পরে, একটা সময় যখন উনি আসে ওই মানুষগুলির অ্যাক্টিভিটি কেমন যেন হয়ে যায়। মালিক বলার শুরু করছিল,
উনি মালিক দেখতো
এমনকি ওরা বলতো যেটা কোন বিপদে কোন সময় কোনো কিছু হলে পীরের চেহারাটা মনে করতো একবার।
কিন্তু খুবই খারাপ, মানে বিপদে লাল লাগে না মনে করে পীরের চেহারা মনে করতে। আমরা দেখি তাহলে এটা শিল্প, এবং যারা ধর্ম বিশ্বাস করে তাদের জায়গা থেকে এটা স্পষ্ট করে বলা আছে যে এটা শিল্প, এবং শিল্পের অপরাধ ভয়াবহ অপরাধ। পীর জানি না, মানে আমি কাউকে আসলে ছোট বড় করে কার ধর্মের অনুভূতিতে আঘাত দিতে চাই না, বাট আমি যেটা বুঝি যে পীর ব্যাপারটা এরকম ভাবে বোঝানো হয়, যারা জ্ঞানী ওলামা আলেম আছেন এবং খোদা ভীরু নিশ্চয়ই কিছু বিশেষ ক্ষমতার অধিকারী, এবং এই বিষয়টা যদি আমরা দেখেন যে হযরত বড় আব্দুল কাদের রহমতুল্লাহ উনিও কিন্তু একজন খুব বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু হয় না যেখানে ভালো কিছু জন্ম হয় সেখানে সাম হও কিছু লোক সম্মানিত থাকে
স্বাভাবিক।
আমি এমনও পীর যদি দেখি যে সে একজন পীর, তার মুখে দাঁড়িয়ে নাই ছিল, হযরত বিষয় হয়ে গেল না ব্যাপারটা,
এবং ওনার মুখে দাঁড়িয়ে
ছিল না, ভুলে গেছে কিন্তু ইয়াং পীর, ঠিক
আছে। তো এই অঞ্চল অনেকটা, আর এখানে আমি কিন্তু পীরকে আমি চিনি না ওইভাবে, আমি পীরকে দর্শক করেছিলাম, আমি পীরের যে ক্লোজ যে পার্সন তাদেরকে আমি বলতেছি, তাদেরকে আমি পয়েন্ট করবো, তারা প্রচন্ড পরিমাণে কথা বলতে পারে। যে সবটা বৃত্ত সেটা হলো আপনার শুনছে একটা সময় খাম্বা পিলার, তারপর পয়সা, তারপর তার সাথে দিয়ে কিছু মোটর এসব জিনিস নিয়ে ওখান থেকে টাকা নিতে থাকে, কালকে আমেরিকান এম্বাসির সাথে মিটিং আছে এসব বন্ধু কাছে টাকা নিচ্ছে। আর এই দেড় বছরে এখানে বাংলাদেশের কোনো প্রোগ্রেস দেখিনি ওই তোমার কাছে, খালি ও টাকা দিয়ে গেছে, আর ডেট খালি এক্সটেনশন হয়েছে। একটা সময় যে আমি রাবি ভাইয়ের কাছে যাই, রাবি ভাইয়ের সাথে আমার পরিচয় না, আমি বিলিভ করতাম না এসব শুরু থেকে, সে কারণে ওরা কিন্তু যে দুজন ছিল ওরা কিন্তু আমাকে দূরে রাখতো ওর থেকে,
আমাকে
দূরে রাখো, আমাকে কোনো প্রবলেম হয় না কোন সময় ওকে নিয়ে যাওয়া স্পেশালি। তো রাবি ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পর রাবি ভাই ফার্স্ট জিজ্ঞেস করলো প্যাড কার, আমি চুজ করলাম প্যাড কার রিড করবো মারতাম। তো উনি ফার্স্ট টাইম কোশ্চেন করছে 100% স্যার, আমি বলছিলাম হ্যাঁ এই কার্ড রিড করার পরে তোমার 7 দিনের সমস্যা হতে পারে, আমি বলছিলাম সমস্যা নেই সেটার জন্য রেডি আছে। আর যাই হোক, ফার্স্ট অফ অল উনি হচ্ছে ফার্স্টে যে কার্ডটা চুজ করছে সেটা আমার পাস নিয়ে, তারপরে যে কার্ডটা চুজ করি সেটা বললাম যে আমার পাপনির অবস্থা, আমি বলছিলাম একটা কার্ড চুজ কর, কার্ড চুজ করার পরে একটা সাইন আছে, বললাম সাইন যে সাইনটা বলছি তুমি 1,000 টাকা শেয়ার করছো তোমার পার্টনারের সাথে, যেটা হান্ড্রেড অফ হান্ড্রেড মিল ছিল। যাই হোক, তারপর ওনার কথা বললাম, বড় বড় রাবি ভাই বলবো যে একদিন ওই বড় ভাইকে নিয়ে আসো দেখি কথা বলে। তো আমি এদিকে অনেক চেষ্টা করি ওকে ওইখান থেকে আনা খুব ভালো ছিল আমার জন্য, কারণ সে পীরের উপর মানে এমন ভাবে তাকে মালিক দেখতো, ইভেন তার সামনে একবার জমি পানি নিয়ে গেছিলাম সমস্ত পানি আমার ধরা হারাম, মানে এই লেভেলের ব্রেন ওয়াশ দেওয়া ছিল খুব কষ্ট, মানে খুব মানে কি আমার টার্গেট ছিল ওকে ল্যান্ড থেকে সরানো, খুব কষ্ট। প্রথম দিন রাবি ভাইয়ের কাছে নিয়ে গিয়ে আমি রাবি ভাই কি পুরো ডিটেলস তার কাছে জানে, জানার পরে রাবি ভাই পুরো নিজেই ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে এটাকে কিভাবে সরানো যায়, এত এক্সট্রিম লেভেলের ব্রেন ওয়াশটাকে কিভাবে সরানো যায়। যাই হোক, যেটুকু জানার পরে তারপরে রাবি ভাই কিছু ওনার কাজ কিছু বলছিল আগে, রাবি ভাই কি বলছেন
আমি যত দেখলাম ছেলেটাকে যে বাসা নিয়ে আসলো,
উনি আসছিল
হ্যাঁ বাসা নিয়ে আসছিল, ছেলেটা এতই ভদ্র আর এতই মেধাবী, এরকম মেধাবী ছেলে আমি লাইফে খুব কম দেখছি, মানে এরকম ছেলে ব্রেন ওয়াশ হয় মারাত্মক মেধাবী ছেলে, মনে করেন যে বুয়েটা ছাত্র ওর কাছে ফেরি, এত মেধাবী সে, মানে তার যে ক্রিয়েট করার ড্রিম, একটা ড্রিম হচ্ছে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখি, আর একটা হচ্ছে স্বপ্ন আমি তৈরি করবো সেটাকে আমি বাস্তবায়ন করবো, সেটা ভিন্ন জিনিস। ও স্বপ্ন করা ছিল বাস্তব, মানে একদম বাস্তব ধর্ম, মানে সে তার ব্রেনের ইউএসপি এতটাই ভালো, তার কিছু আমি ব্রেন টেস্ট করছি আমার বাসায় আসার পরে, কারণ টেরট কার্ড বাদ দিয়ে কিছু জিনিস থাকে আমি ব্রেন গুলো টেস্ট করা যায়, মানুষের ব্রেনের ইউএসপি পার কত, আমরা যেটা বলি থার্ড আই তৃতীয় নয়ন, সেগুলো চেক করা যায় বিভিন্ন মাধ্যমে, তো ওটা দিলাম খুবই ভালো খুবই সার, কিন্তু সে বারবার বলতেছে মালিক মালিক, তো ভাই আমি আমি যদি বিপদে পড়ি মালিকের কথা চিন্তা করি, মালিকের স্বপ্ন দেখি, মালিককে ভাবি, তাই আমি বলছি কি মালিক তো একমাত্র মালিক আল্লাহ মালিক, না না আমার হুজুর মালিক, আমার পীর সাহেব মালিক, তখনই বুঝলাম না তার ব্রেনটা অতিরিক্ত বাস হয়ে গেছে। তারপরে তুমি বলো সালমান কি, তারপর কি হলো?
তারপরে যেটা সেটা হলো ওই দিন আর রাব্দি ভাই কথা বলেনি তার সাথে, তখন সে রাব্দি ভাই খুব হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ছিল, মানে এমন লেভেলের ওয়াজ দেওয়া আর এমন সব কিছু কথাবার্তা বলছে, রাব্দি ভাই কয়েকটা প্রশ্ন করতে থাকে যেটা কারেক্টলি অ্যান্সার পায়নি, তো রাব্দি ভাই কথা বলেনি। আর রাব্দি ভাই বলছে আমাকে বলছে তুমি টিচার ছেড়ে দাও, ওদেরকে থাকতে দাও, আমি বলছিলাম না ও আমাকে আমার বড় ভাইয়া ও আমাকে ছোটবেলা থেকে গাইড করে আসে,
চোখের মধ্যে পানি ছিটা দেয়, মানে ওদেরকে বিশ্বাস করায় যে আমি ছাড়া তোমার কোনো গতি নাই, মানে একদম পুরো পুতুলরা বলে তোমাকে আমাদের লাইনে নিয়ে নিলাম আজকে, পুতুল বানাই ফেলে আর কি।
আচ্ছা যাই হোক, তারপরে এখন যখন আমি টার্ট কার্ড ছুটছিলাম তো রাত দিয়ে আমাকে রিটার্ন করছিল যে আমার পার্টনার কয়েকজন আছে যারা সাকসেসফুল আছে এই মুহূর্তে, বড় এমন ভাবে অ্যাড করে শুনতেছে যে তাহলে তার জুতাও নেই, তো আমি আমার বড় ভাইকে একটু ক্লু দিয়ে দিই ওদের এগেনস্টে। আর তা ঠিক দুদিন পরেই তার একটা প্রিয়া প্রিয়া থাকে আর কি, অনেক মাস পর একটা চান্স আছে টেস্ট সাবমিট করার, তো ওইখানে যাওয়ার পর সেই ছেলেটা যাকে বলতেছে মামন ও অবজার্ভ করে জিনিসগুলি, মানে ওরকম আগেই এটা নাই সাকসেসফুল হয়ে গেছে ওদের ওটা, তো ওইখান থেকে ফিরে এসে সে ঢাকা এসে ফার্স্ট স্টেপ নেয় রাবি ভাই সাবমিট করতে, তারপর মানে ওইখান থেকে ফিরে আসার পর থেকে এটা মানে আল্লাহর কুদরত ছিল যে ওইখানে যাই তার ব্রেন ওয়াশটা অলমোস্ট আউট হয়ে গেছে, তার যে ইয়েটা ছিল ওটা ছিল না, এখন তাদের এগেনস্ট আছে।
ধ্বংসের দিকে আমার কাছে আসার পরে তার কার্ডটা পড়লাম, তার কাছে বললাম আমি শত চেষ্টা করেও আমি তাকে ফিরে আনতে পারি না, ট্যারট কার্ডেও লেখা আসছে যে সে ফিরে আসবে না, কিন্তু একটা রিডিং আছে স্পেকট্রাম রিডিং, যে রিডিংটা করলে মানুষের ব্রেন চেঞ্জ করা যায়। আমি বলে দিই এই যে কথা বলে বলতেছি চেঞ্জ করা যায় ব্রেন, এগুলো তো অবৈজ্ঞানিক, এটা সবাই অবৈজ্ঞানিক, এগুলো আপনারা হাসবেন না, হ্যাঁ বিশ্বাস করলে না করা আপনাদের বিষয়। তো কার্ডটা পড়ি তার অগোচরে তাকে না বলে, কারণ সালমান আমাকে খুব রিকোয়েস্ট করছে ভাই যেভাবেই হোক আমার সে ভাইয়ের মতো আমার কোনো ভাই নেই, তাকে ভাইয়ের মধ্যে তাকে এনেই হোক ফেরত নিয়ে আসেন আমার কাছে।
এখানে আমরা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক নেবো, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি দরে হন্টেড বাই ক্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এবং দরের স্পেশাল সেগমেন্ট আপনারা শুনছেন ট্যারট কার্ড রাউন্ড উইথ মি আর জি কে প্রিয়া, এবং এই পার্টিকুলার সেগমেন্টের মেন্টর হচ্ছে আমাদের রেজা ভাই, যারা তার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে www.facebook.com/dartarot, আমি আবারও বলছি www.facebook.com/dartarot, দ্যাট ইজ ডট ট্যারট নামে আছে, লাইক দিলে আপনি ওখানকার মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি 4 মিনিট পর। ওকে প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি, আপনারা শুনছেন দর হন্টেড বাই প্রাউড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, স্পেশাল সেগমেন্টে হচ্ছে ট্যারট কার্ড রাউন্ড মেন্টর বাই রেজা ভাই, এবং সঙ্গে আছি আমি আজিকে বিয়া, আরো দুজন বন্ধু আজকে আমাদের দরে যোগ দিয়েছেন সাদ সালমান এবং ভাই আপনার আশিক। ওকে সাদ সালমানের কথা আমরা শুনছিলাম, বাট এখানে কোথায় একটু ইন্টারাপ করেছি, আপনি একটা স্পেকট্রাম কার্ড পড়ার কথা।
আচ্ছা ওই ছেলেটা মামুন, ও যখন আসলো ওর ওগোচরে আমি কার্ডটা পড়লাম, মানে যেহেতু সালমান রিকোয়েস্ট করছে আমাকে তাকে ব্যাক করে নিয়ে আসতে হবে, পড়ার পরে কিছু জিনিস দেখলাম সবকিছু চলার উপরে, তার 3 দিন পর সালমান সহ ছেলেটা আসলো, এসে দেখলাম যে পুরোপুরি ব্রেন ওয়াশ ক্লোজড, এখন সে সালমানের সাথে খুব ভালোভাবে মিশতেছে, নতুন বিজনেস করার প্ল্যান করতেছে এবং পিএর কাছ থেকে
মানে একটা পজিটিভ স্পেকট্রাম রিড করার পরে এটা কাজ করেছে। মানে আমরা বারবারই বলি যে এগুলো বিলিভ করার দরকার নাই, এগুলাকে মানে আল্লাহ আসলে কার মাধ্যমে কিভাবে কার উপকার করে বলা খুব মুশকিল, বাট ইউ শুড নট বিলিভ ইট।
একটা বিষয় কি প্রিয় ভাই, লাস্ট এপিসোডে এখানে একটা গেস্ট আমরা নিয়ে আসছিলাম, খুব বয়স্ক একজন মানুষ, ওনার নাম হচ্ছে দিলীপ সরকার, ওনার খুব রিকোয়েস্টে ওনার বাসায় আমি একদিন যাই।
আপনি তো দিল ধরি আমার মানুষ,
এটা একটা আমি একটা আমার জন্য ভুল ছিল আসলে,
কেন বড় লিস্টারের বাসায় যাওয়া উচিত না,
উচিত না আমার শুধু বাচ্চাদের যেরকম প্রবলেম হয় শুনতে আমার খারাপ লাগে, সেক্ষেত্রে একটু আগে যাই। অথচ বাকিগুলো আমি টুকটাক যতটুকু পাওয়ার চেষ্টা করি। দিলীপ যেটা দিলীপ ভাই আসছিল ওই যে ঘটনাটা কিছু একটা আমার সাথে চলে আসছে না বাসা থেকে, এই বিষয়টা আমি কি এখন বলবো নাকি
পরবর্তী বলতে পারেন? আমরা আশিকের কাছে যাবো না কিন্তু শুনি আপনার।
আচ্ছা দিলীপ ভাই যে আসলো আসার পর ওনাকে সবকিছু বলে দিয়েছিলাম, যে কোনো ভাবে হোক আমার ফোন নাম্বার নিল, আমার বাসায় আমি আসলো, এখন ওনার সাথে যেতে হবে আমাকে। বর্তমানে কিন্তু সে আমার বন্ধু, এখন মানে সিনিয়র ফ্রেন্ড, গল্প করে আড্ডা মারি চা খাই। ওনার রিকোয়েস্ট করে বাসায় যাই আমি আর সাগর, আমার ছোট ভাই একটা সাগর, ও হিন্দু, আর যা বাসায় থাকছে উনিও হিন্দু। 8:30-9টার দিকে যাই, তো বাসা হচ্ছে 5:00-তে শ্যামলিতে। লিস্ট ওঠার পরে বাসায় গিয়ে বসলাম, জাস্ট নর্মাল অনুভূতি, কিছুই না। বাসায় বসার পর পরপর ওই চাটা দিল, তো হিন্দুতে বার্গার নিয়ে আসলাম জন্য। তো বলে রাখি দুপুরবেলা আমি বার্গার খাইছিলাম ওদের, তো রাত্রেবেলা রিচ ফুল ওনার বাসায় বার্গার দিলাম। ওনার বাসায় বসার সাথে সাথে আমার বডিটা এমন মনে হচ্ছে কান টান হিটে গরম হয়, যেটা আমার হয় যখন আমি কাজ করতে গেলে বাসায় যাই বা কোনো বাসায় রিচুয়াল করতে যাই, এরকম হয়। তো ওনারটা ছিল অতিরিক্ত, যেমন লাইফের সেকেন্ড টাইম, প্রথমটা ছিল শর্মা হাউস একটা ঘটনা আমি এখনো শেয়ার করি নাই, কোনোদিন সময় করলে করবো। আর সেকেন্ড হচ্ছে এই দিলীপ ভাই, ওনার বাসায় গেলে আমার যে সমস্যাটা হলো পুরো বডি গরম হয়ে সাথে সাথে ইনস্ট্যান্ট। আমার পাশে একটা জানলা খোলা ছিল, ওই জানলা একটা গাছ ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম গাছটা কিসের, উনি বললো একটা ফুল গাছ, ফুল হয় মন্দিরের দিয়ে, ঠিক আছে। সাথে সাথে আমি 2 মিনিটের মধ্যে বললাম ভাই আমাকে ওয়াশরুমটা দেখান, বাথরুমে যাবো, গিয়ে আমি মাথার মধ্যে পানি দিলাম। সাথে সাথে একটা বাসায় বেড়াতে গিয়ে আমার এই অবস্থা, তো বাথরুমে যাওয়ার কিছু জিনিস করি সেফটির জন্য, তারপরে আমি বের হই। আমার কোনোভাবেই শরীরে আমি আমি ওখানে বাসা থাকতেই পারতেছি না, মানে আমার বডি কুলাচ্ছে না থাকবো জানি। তো সাগরকে জিজ্ঞেস, সাগর তোমার কি অবস্থা? বলছে ভাই আমার খারাপ লাগছে। তারপর ওখানে ওয়াইফ আসলো, তো বললাম যে আপনাদের তো দেখা হচ্ছে কলেজ লাইফে, ওনারা বললো হ্যাঁ কলেজ লাইফে, ওনার সমস্যা ছিল ওনার ছেলেকে নিয়ে টুকটাক সমস্যা ছিল, ওই ছেলেগুলো ভালোবাসেন, তো ফ্যামিলি প্রবলেম সাধারণ চাই না, যাওয়ার পর দেখে আসলে ফ্যামিলির প্রবলেম না, প্রবলেমটা অন্য জায়গায়। কবির আসবাগ এরকম লোক কিছু একটা পাঠাইছে যেটা খুব শক্তিশালী জিন, মানে শক্তি বলতে কি মানে ইফ্রিট টাইপের একটা জিন পাঠানো হয়েছে। তো কোনো আমি থাকতে পারতেছি না, আমি কথা বলেছি আমার মাথা ঘুরতেছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এক ঘন্টা কন্ডিশন, কিন্তু এটা 5 তলায় এমন না যে 20 তলায় উঠে গেছে, আমি বেশি উপরে হাইটে উঠলে তো হয় এরকম না, 5 তলায় আমার নিজের বাসা 5 তলায়, তো লিফ্টে উঠছে এমন না যে সিঁড়ি বেয়ে উঠছে। কোনো ভাই চাটা দিল, কথাবার্তা বলতেছি, তো সবকিছু বললাম আর কি, ওর বাসার কোথায় কি সমস্যা, আমার একটা বাসার রুমে অ্যালকোহল খাওয়া হয়, প্রথমে অস্বীকার গেল যে আমার খাওয়া হয় না, পরে 2 মিনিট পরে বলছে হ্যাঁ খাওয়া হয়। সবকিছু যা যা বলছে মিলে গেছে, সব বারান্দায় গেলাম, পুরো বাসা দেখলাম, তো ওটা ঠাকুর ঘরটা দেখলাম, পূজা করে বিছানায় বসছি আমি, তো বলছি যে আপনার বিছানায় সমস্যা আছে, বিছানায় একটা তাবিজ আছে চেক করে নেবেন। তো ওনার ওয়াইফ বলতেছে না বিছানাতে কিছু নাই, প্রতিদিন আমি চেক করি, আমাদের বাসায় আমার ছেলে, ছেলের বউ, আমি আমার হাজবেন্ড ছাড়া কেউ নাই। তো গত পরশুদিন আমাকে ফোন দিয়ে বললো যে হ্যাঁ বিছানার বালিশের ভিতরে ওর একটা ব্ল্যাক কালার তাবিজ পাইছে, তাবিজটা নিয়ে আসবো নাই, সকালবেলা নিয়ে আসবেন তাবিজটা, আমি চেক করবো তাবিজটা কি আসলে, তাবিজটা পাইলো, সবকিছু কমপ্লিট, আমি চলে আসছি বাসায়। আসার পরে আমার শরীর খারাপ, ও আজকে বললাম যে তিথি মাথাটা একটু আমার হাতে দাও, আমার শরীরটা খারাপ লাগতেছে, দোয়া পরে ফু দাও, শুধু দোয়া থাকে যেগুলো প্রোটেকশনের জন্য, বললাম যে আমাকে পরে ফু দাও। এবং তিথি আমার মাথায় হাত রেখে সাথে সাথে সে বলতেছে আপনি আমার মাথায় ব্যথা করতে থাকবেন, মানে ইনস্ট্যান্ট মুহূর্তের মধ্যে তার মাথা ব্যথা স্টার্ট, এবং সে যে দোয়া পরে ফু দিবে সে পারতেছে না, সে দোয়াই পারতেছে না করতে, যেটা সারা জীবন সে পরে ফু দিচ্ছে আমাকে।
এক্স্যাক্টলি এখানে একটু ড্রপ করি, এখানে আমি আমার বিশ্বাসের জন্য একটা কথা বলে নিই, আমাদের দুইজন রেজা ভাই আমার খুব ক্লোজ বন্ধুদের মধ্যে একজন, রিসেন্টলি আমাদের দুইজনের রীতিমতো ফাইট করতে হয় ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে, কারণ রেজা ভাই যতটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে নাড়াচাড়া করেন ঠিক উল্টোটা হচ্ছেন ভাবি, সে একেবারেই এগুলো বিলিভ করে না, এবং তার ভাষায় এটা হচ্ছে ট্রুলি বাকোয়াস। আমি ঠিক জানি না, আমার মনে হয় রিসেন্টলি কিছুটা হলো আজ পড়া শুরু করেছে, আমি স্পেশালি অনুষ্ঠানের মধ্যে ভাবিকে ইনভাইট করবো, আমার মনে হয় সব লিসনাররা তাকে এক করে একটু ইনভাইট করতে চাইলে পারেন, আমি চাই সেই অনুষ্ঠানে আসুক রেজা ভাইয়ের মুখোমুখি হোক। আপনার ভাই ইজ ভেরি লজিস্টিক পার্সন, তো ওনার জায়গা থেকে উনি এগুলো বিলিভ করেন, ইভেন আমিও করি না, আমি কিন্তু ওনার পক্ষ নিবো। রেজা ভাই আপনার জানেন আপনার জন্য কীভাবে সামাল দিবেন, বাই দ্য ওয়ে সে হ্যাঁ বলুন। তারপর ওর মাথা ব্যথা সাথে সাথে স্টার্ট, তারপরে কোনোভাবে সে দোয়া পরে আমাকে ফু দিল, সারা রাত আমরা ঘুমাতে পারিনি। সাগর যে ছিল আমার সাগর ছেলে ছিল তার অবস্থা তাই, সে ঘুমাতে পারেনি সারা রাত। সকালবেলা ফোন দিলাম দিলীপ ভাইকে, দিলীপ ভাই আপনাদের রাত্রে কি হয়েছে? তবে রাত্রে ভয়ঙ্কর ঘটনা বাসায় ঘটে গেছে, চিল্লা চিল্লি বাসায় আমার বউ অসুস্থ হয়ে গেছে, আমার শরীর খারাপ হয়ে গেছে, খুবই বাজে অবস্থা। একটা কথা বলে নি, দিলীপ ভাই ওয়ে একটা হুজুরের কাছে যাইতো, মহিলা হুজুরের কাছে যেত, মহিলা হুজুর ওনাকে ফোন দিয়ে বলছে যে গতকালকে রাতে আপনার বাসায় দুজন ছেলে আসছিল, ওরা কারা? খবর আবার ওদের পাশে গিয়ে কিছু জিনিস করছে, রিচুয়াল করছে, এটা খবর চলে গেছে বিভিন্ন জায়গায়। যাই হোক, আমি আশা করবো যে আগামী 7 দিনের মধ্যে ওনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমার যে সমস্যা রয়েছে, আমি ফেসবুকে যে পেজটা আছে দলের পেজটা, সেখানে বলছি যে আমার কিছু প্রবলেম হচ্ছে, আপনাদের সলভ করতে করতে আমি নিজে কিন্তু এগুলো আমাদের জড়াই যাচ্ছে। আমি একটা মানুষকে যদি প্রবলেম সলভ করি, এটা তো এমন প্রবলেম না যে ডাক্তারের চিকিৎসা,
এমন একটা প্রবলেম যেটা কোনো অদৃশ্য প্রবলেম, আমি দেখতে পারছি না কিছু, যেটা হচ্ছে হঠাৎ করে হতে পারে যে কোনো কিছু, এটা সামাল দেওয়া অলমোস্ট ইম্পসিবল। যেটা আমার প্রবলেম হচ্ছে, আমার বাসা ছিল 4 তলায় ঢাকা, আমার নিজের বাসা 4 তলা থেকে আমি 3 তলায় শিফট হয়েছি, আমার একটা ছোট বাচ্চা আছে, এবং এটা কিন্তু দিলীপ ভাই
ঘটনার পর থেকে শুরু। তিনতলা শিফট হওয়ার পরে তিনতলা আমার যে বেডরুমটা তখন রেডি হয় না, বিছানা পাতি কিছু আসে নাই। বেডরুমে দুটাই বড় বড় কিছু উইন্ডো আছে জানলা। আমার বাচ্চাটা উইন্ডোর কাছে গিয়ে আঙ্গুল দেখায় বলতেছে যে ভাও আঙ্কেল ভাও আঙ্কেল। বাচ্চারা ভাও মানে ভূতকে বোঝায়, আঙ্গুল দিয়ে জানলাতে দেখাচ্ছে ভাও আঙ্কেল। তো সাথে সাথে চিঠি গেল দেখলো কিছু নাই, সে আঙ্গুলে দেখাচ্ছে কিন্তু ওই যে ভাও আঙ্কেল ওই যে দেখা যাচ্ছে ঠিক বেডরুমের জানলার পাশে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। জানলাটা আমি লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে সে ভিতর থেকে আঙ্গুলে দেখাচ্ছে যে এই যে ভাও আঙ্কেল দেখা যাচ্ছে, মানে ভাও আঙ্কেল রুমের ভিতরে এমন কিছু একটা সে দেখতেছে। তো ছোট বাচ্চারা অনেক কিছু দেখতে পায় যে আমরা বড়রা দেখতে পাই না। তখন তিথি করলো কি বুদ্ধিমানের মতো করে, সে কিন্তু এখন বিলিভ করে এইসব জিনিস, একসঙ্গে করতো না। এখন যেটা আমার সাথে ঘুরতেছে বিষয়গুলো আগে কখনো ঘটে নাই, কারণ আগে আমরা সিরিয়াস ছিলাম না। তো তিথি করলো কি সাথে সাথে আয়তুল কুরসি মোবাইলের মধ্যে অন করে দিল, সাথে সাথে ইনস্ট্যান্ট অন করে আমার বাচ্চাকে জিজ্ঞেস করলো যে এখন কোথায় ভাই আঙ্কেল কোথায়। তখন আমার বাচ্চা বলেছে ভাই আঙ্কেল গন, সেখানে তো জিনিসের কথা বলে মাঝে মধ্যে। তখন আমার বাচ্চা বলেছে ভাই আঙ্কেল নাই। এখানেই তিথি যখন বিশ্বাস করলো আয়তুল কুরসি তো খুব অল্প সাউন্ডে ছাড়া হয়েছে, খুবই সামান্য সাউন্ড, কিন্তু সে কিন্তু তার চোখ কিন্তু জানলার দিকে, সে বলতেছে ভাও আঙ্কেল নাই। তো এখন এই ঘটনাগুলো আমার পাশে ঘটতেছে, আমার বাচ্চা দেখতেছে গতকালকে রাত্রে কিছু ঘটনা ঘটে গেছে হঠাৎ করে। তো এই জন্যই বলছিলাম দেখে শুধু আপনারা যারা সিরিয়াস প্রবলেম আছে শুধু তারাই কন্ট্যাক্ট করেন, আর যে প্রবলেমটা কন্ট্যাক্ট করলে আমারই আমারই প্রবলেম। আমরা আসলে কনসেন্ট্রেশন দিও না, এই যে গার্লফ্রেন্ডের প্রবলেম, ভাই গার্লফ্রেন্ড থাকবে কিনা, চাকরি হবে কিনা, অমুক হবে কিনা, দিস ইজ দ্য রেগুলার থিং। মানে এগুলো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি সামওয়ান লাইক যে আমি একটু প্রথমে যে মেইলটা পড়লাম যে এরকম কিছু, এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিটেলটা জানাবেন, লাইক আপনার ছবি দেবেন, উনি যেটা চায় ছবি দেবেন, ফোন নাম্বার দেবেন। যদি তখন হয় আমি খুব বিরয়বান মানুষ, চিন্তা করেন গত সপ্তাহে একজন লিস্টার এসছে এখানে, সে তার বাসায় পর্যন্ত চলে গেছে প্রবলেম সলভ করার জন্য। তো এটা কি ভাবি জানে কাদের কাজ বলবো না আমি আসলে, যদি খুব বেশি বৈজ্ঞানিক মানুষই আপনি হন, বিজ্ঞান কিন্তু ইলিউশন নিয়ে অনেক বড় একটা জায়গায় কাজ করে। খুব রিসেন্টলি দুটো মুভি চলছে, আপনি যেটা দেখে দেখে আসতে পারেন, হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্ট, আরেকটা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। এই দুটো মুভি আমি আপনাকে দেখতে বলবো।
আরেকটা বিষয় প্রিয় ভাই, এই যে মানুষ যে বলে যে টাইম মেশিন, যে মেশিনটা গতি আলোর মতো, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। এটা বিজ্ঞান ছাড়াও কিন্তু আজকে থেকে হাজার বছর আগে এটা আবিষ্কার অলরেডি হয়ে গেছে, এটা সুরের নাম হলে একটা পাবেন বললে।
যেটা বলছিলাম যে এই যে বিষয়গুলো, এই দুটো মুভি খুব সুপারহিট মুভি, আমরা আসলে মুভিটাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখবো সেটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। আমি দুটো মুভি সম্পর্কে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে একেবারেই অবাস্তব একটা পৃথিবী যেটা আমাদের সামনে নাই, সেই বিষয়টাকে বিজ্ঞান কত সুন্দর করে লজিস্টিক ওয়েতে প্রেজেন্ট করেছে। তো আমরা এখন কোনো মানুষ বলতে পারে এটা ভৌতিক মুভি, কোনো মানুষ বলতে পারে সায়েন্সের একটা জায়গা থেকে যদি ব্যাখ্যা করি তাহলে অবাস্তব পৃথিবীর একটা বিশাল এক্সিস্টেন্স আছে। এখন এগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে রাত দিন দিন রাত হয়ে যাবে এক একটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা। কিন্তু আমরা সবসময় যে কথাটা বলি, যে ডিসকাশনের জায়গা থেকে বলেন, বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে বলেন, চিন্তার জায়গাটা যেটা তৈরি করে, ইন্টারেস্টিং যেটা ফিলিংস যেখানে আছে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রোগ্রামের জন্য একটা কন্টেন্ট। বাট আমরা আপনাকে ইন্সপায়ার করবো এমন কিছু বিলিজ না করতে যেটা আপনার ব্যক্তিগত জীবন,
যেহেতু সায়েন্স ফিকশনের কথা বলে ফেলছেন আপনি, সেটা আমি বলবো আমরা একটু একটা ব্রেক নিব। তো ব্রেক যখন নিব, আপনারা দয়া করে লিসেনার যারা আছেন রেডিওতে, সবাই একটা কাগজ এবং কলম নিয়ে আপনার রেডিওর সামনে বসে যান। অনেকে হয়তো মোবাইল নিয়ে বসছেন, কেউ রেডিও নিয়ে বসছেন, কেউ অনলাইনে শুনতেছেন। তো যারা যারা লিসেনার আছেন, ব্রেকের সাথে সাথে আপনারা চার মিনিট সময় পাবেন, সাথে সাথে একটা কাগজ, সাদা কাগজ এবং কলম নিয়ে চলে আসেন। ব্রেকের পরে আপনার সাথে আমি একটা গেম খেলবো, সেটা হচ্ছে আপনাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করার গেম। আমি আপনার সাথে বেশ কয়েকটা হিপনোটাইজিং গেম খেলবো আপনাদেরকে নিয়ে, লিসেনারদেরকে নিয়ে।
ফাইন,
একটু ব্রেকের পরে আমি শুরু করবো।
আচ্ছা, ব্রেকের পরে আমরা শুরু করবো। আর আমাদের যেখানে আমাদের যে ভাইটি আছেন, সে ভাইয়ের কথা আমরা শুনবো। এর আগে আপনি আপনাদেরকে বসে, যেহেতু ভাই বলেছেন খাতা কলমে বসতে, বসে যাবেন, এবং এটা রেজাল্টটা কি দাঁড়াচ্ছে সেটা আপনারা আমাদেরকে জানাবেন ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot DARTAROT। আমি আবারও বলছি DARTAROT ডট ট্যারোট। লাইক দিয়ে দেবেন তাহলে মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক পাঁচ মিনিট পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোকার্ড রাউন্ডে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর যে কিন্তু আপনার সঙ্গে রয়েছে রেজা ভাই, আছেন মেন্টর হিসেবে, এবং রেজা ভাই হচ্ছেন ট্যারোকার্ড রিডার। অনলি নট ট্যারোকার্ড রিডার, সে আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে অনেক কিছুই রিসার্চ করে, সে তার একটা বিশাল ইন্টারেস্টের জায়গা। সে আমাদের এই অনুষ্ঠানের মেন্টর, এবং আজকে যে দুজন বন্ধুকে সাথে করে নিয়ে এসেছে তারা আমাদের সামহাও সার্কেলের মধ্যে পরিচিত, এবং তাদের লাইফের বেশ কিছু এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছিলাম। বাই দ্য ওয়ে, আমি যাওয়ার আগে আপনি আমাদের লিসনার থেকে খাতা কলম নিয়ে রেডি থাকতে বলেছিলেন।
আমি সবাইকে বলছিলাম যে খাতা এবং কলম সাথে নিয়ে বসতে। অনেকে বসেছেন, অনেকে বসেন নাই, তো অনেকে ভাবছেন পড়ে ফেলবেন। এখন আমি সময় দিচ্ছি, ধরুন 8-10 সেকেন্ড সময় পাচ্ছেন, খাতা কলম নিয়ে চলে আসুন। আচ্ছা, যারা যারা খাতা কলম নিয়ে বসছেন সামনে, অনেকে মোবাইলে নোটপ্যাড অন করছেন দেখতেছি, তো যেটাই করেন না কেন আমি যেগুলো বলবো খুব ভালো করে শুনেন আমার কথা, কি বলে চাইলে আপনারা দেখতে পারেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, ভালো করে শুনেন। আপনার খাতাতে 4টা সংখ্যা লিখবেন, আমি সংখ্যাগুলো বলে দিচ্ছি, খুব বড় করে লিখবেন, আলাদা আলাদা গ্যাপ করে লিখবেন, 1, 2, 3 এবং 4, 4টা সংখ্যা বড় বড় করে লেখেন। 4টা সংখ্যা লেখা শেষ, ক্লিয়ার? এখন এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আপনাদের সাবকনসিয়াস মাইন্ড যে কোনো একটা নাম্বার দিকে অলরেডি চলে গেছে, চিন্তা করে নাম্বার সিলেক্ট করবেন না, জাস্ট সাবকনসিয়াস মাইন্ড যে নাম্বারটা চুজ করে আপনাদের অজ্ঞাতভাবে, মানে চিন্তা করে না, জাস্ট মাথা থেকে যে নাম্বারটার দিকে চোখ পড়তেছে আপনার, সেই নাম্বারটাকে গোল করে সার্কেল করুন বা কলম দিয়ে কেটে দিন। আচ্ছা, তো আমি আবার বলতেছি যে নাম্বারটা চিন্তা করছেন সেটা না, যেটা সাবকনসিয়াস মাইন্ড থেকে চলে আসছে, মনের অজান্তি নাম্বারটা দিকে চোখ পড়ে গেছে, 4টার মধ্যে 1, 2, 3, 4 এর মধ্যে যে কোনো একটা নাম্বার যেটা মনের অজান্তি চলে গেছে চোখ আপনাদের ওই নাম্বারের দিকে, সেটাকে গোল করে কেটে দিন। এখন হচ্ছে 90% লোক যারা লিসেনাররা আছেন তারা চুজ করেছেন নাম্বার 3, আপনাদের 90% লোক নাম্বার চুজ করেছেন 3,
ওকে,
নাম্বার 3, আর 10% লোক অন্য নাম্বার চুজ করছেন। এই 10% লোক যারা, তাদের ব্রেনে স্পেশাল পাওয়ার আছে, আর যারা 3 চুজ করছেন এদের মধ্যে 90% লোকে 3 চুজ করছেন, এরা নর্মাল, এদের ইএসপি পাওয়ার আছে অবশ্যই, বাট মানুষ তো যেহেতু নর্মাল, তো নাম্বার 3 হচ্ছে আপনাদের চয়েস। যে 10% লোক নাম্বার 3 চুজ করেননি তাদের ব্রেনে অনেক পাওয়ার আছে, সেই পাওয়ারটা কি আছে সেটা আমরা পরে ডিসকাস করবো, আজকে সময় অভাবে করতে পারলাম না। আপনাদের আজকের এই জিনিসটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন আমাদের পেজে, আমাদের পেজের ঠিকানা হচ্ছে facebook.com/DAARTAROT.tarot। সবচেয়ে বেশি লাইক এই পেজে, সেটা অ্যাক্টিভ থাকুন, সেটি অরিজিনাল পেজ। থ্যাংক ইউ।
যারা এই যে 3 বা বাকি যে মানে নাম্বারগুলো নিয়ে কথা বলতে চান তারা এখানে আসতে পারেন, অথচ ভাইয়ের সঙ্গে কথা বলতে চান যে ভাই আমার তো 3 না, আমি 1 তুলছি, আমার কি স্পেশাল পাওয়ার আমি একটু জানতে চাই, সেটা ভাই তাদের ট্যারট কার্ড চাইলে রিড করতে পারে। আমি কিন্তু কোনো কিছু করি নাই, আমি বুঝতে পারছি না, আমি বোধ হয় নর্মাল আমি নর্মাল বুঝতে
পারছি।
থ্যাংক ইউ, ওর মনে একটা চিন্তা করার সুযোগ তৈরি হলো। আমরা ওর কাছে আবার যাই, তার আপনার কাছে আবার যাই, তারপরে ভাই আপনার কাছে আসবো। ওকে, আপনি বোধ হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন, এখানে আপনি লিবিয়াতে ছিলেন না কিছু এক্সপিরিয়েন্স? হ্যাঁ,
লিবিয়াতে ওই সময়টাতে বোধ হয়
তখন যুদ্ধ চলতেছে,
যুদ্ধ চলছে,
আমি যুদ্ধ হচ্ছে 2011 লাস্ট, তখন থেকে আমি ছিলাম 15%
কিছু মিরাকল বোধ হয় আপনার লাইফে ঘটেছে ওই সময়টাতে?
অনেক কিছু, আমি প্রায় এমন কিছু জার্নি করতেছি, আমি হঠাৎ করে চেকিং, চেকিং এ জাস্ট আমার সামনে একটা গাড়ি ছিল, সামনে গাড়িটাকে চেক করতেছে, কয়েকটা ফেল ছিল আর কি, ক্ষণিকের জন্য আমি জাস্ট কেটে শব্দ পাইলাম, শব্দ পাওয়ার পর চোখ খুলে মানে অন্ধকার দেখতেছি, বুঝতে পারতেছিলাম না কি হয়েছে অ্যাকচুয়ালি। কিছুক্ষণ পর আমি চার পেলাম যে ড্রোনটা অ্যাটাক করে আসবে, এটাকে অ্যাটাক করে বমি করে সে চলে যায়।
ওকে, মানে অল্প ডিস্টেন্স হলে আপনি বেঁচে গেছেন?
হ্যাঁ, আর তখন দিয়ে মোটামুটি ফেল দেশ যুদ্ধের কারণে সব কিছুতে।
আমার
আব্বু এখানে
ভালো সময় দেখেছেন তাহলে?
হ্যাঁ, একটা প্রচন্ড ভালো সময় পেয়েছিল আমরা যুদ্ধের আগে, কোথায় নিয়ে যাবে এটা অন্য কেউ জানবে না, অন্য নাগরিক।
অন্যান্য দিনের মতো বের হই, আমি কিন্তু বাইক চালাই।
আমি একটা গ্রুপের সাথে ঢাকা বাইরে গেছিলাম নারায়ণগঞ্জ থেকে, কিন্তু ওদের সাথে আমি যাই পড়ে গেছি, আর ইন্টার লাইফে বাইকে কিন্তু কেউ কোনো অ্যাক্সিডেন্ট করতে দেখে নেই। পড়ার পর জাস্ট আমি একটু চিন্তা করি কি বলবো, এরকম হইলো আজকে হাওয়া টাওয়া সব ঠিক আছে, তারপর এরকম হচ্ছে কেন? তখন আমি কথাটা মনে করবো, আমি বলছি এরকম যে
আমি হচ্ছে আশিক, আমি যে ঘটনাটা বলবো এটা সময় করে রিলেটিভ এর আগে আমি বলিনি, আমি জিনিসটা বিশ্বাস করি না, কিন্তু মাঝে মধ্যে বিশ্বাস হয়ে যায়
না। আমি আমি আসলে বিশ্বাসের জায়গা থেকে দেখতে চাই না ব্যাপারটাকে, বিষয়টা খুব ইন্টারেস্টিং আমার কাছে, এটা মনে হয়
বিশ্বাস হয় না
ডেলিভারি জায়গা থেকে বিষয়গুলো আমরা বলবো না আপনাকে বিলিভ করে
দেবো, আমরা বিলিভ করেন না,
বিলিভ বরং আমরা বলি বিলিভ করেন না।
যে ঘটনা বলতেছি হচ্ছে আমার এক রিলেটিভ এর, উনি অনেক বড় শিল্পপতি, আমার বাসা হচ্ছে গুলশানে। তা আমার এক রিলেটিভ মারা যায়, যাওয়ার পরে ওনার সাথে আমার মানে ওইখানে যাই আমি, যাওয়ার পরে ওইখানে দেখা হয়, আপু আমার বলতেছিল তুমি একটু কষ্ট করে বাসায় এসো, আচ্ছা ঠিক আছে আসবো না কোনো সমস্যা, তো বলতেছে যে একটু সমস্যা তো তুমি বাসায় এসো, আচ্ছা ঠিক আছে। আমি কয়েকদিন পর আপুর বাসায় যাই গুলশানে, তো যাওয়ার পরে আপু বলতে যে আমার বাসায় একটু সমস্যা হয়েছে, কী ধরনের সমস্যা? তাই বলছি নর্মালি কোনো ঝামেলা হতে পারে, তো বলতেছে যে না একটু প্যানারোমার টাইপের সমস্যা। তাই বলছি যে কীরকম? বলতেছে যে এরকম অনেক সময় রাত্রিবেলা কেউ হাঁটতেছে, আমার ভাগ্নি যেটা ছোট তো নাকি অনেক কিছু দেখে, একে একে কথা বলে, আমি বিশ্বাস করি না এগুলো, তাহলে হয়তো কোনো সমস্যা দিতে পারতেন ডাক্তারের কাছে দেখেন, অনেকে না ডাক্তারের কাছে গেলে কোনো ক্লাব নেই, আমি এরকম অনেকজনের কাছে শুনছি এরকম হতে পারে, তো তুমি একটা হুজুরের ব্যবস্থা করে দাও। আমি ওকে ফাইন ঠিক আছে, তো আমার এক ফ্রেন্ডে ফোন দিয়েছি, তো এক হুজুরের কাছে যাই, আমি ওরা ফোন দিয়েছি, ওরা বললাম যে তুমি আমার সাথে দেখা কর, আমার একটু কাজ আছে। আমি জিজ্ঞেস করলাম ওরা, বললো এক হুজুরের কথা, আমি বললাম তারা একটু নিয়ে নিয়ে ভাইয়ের বাসায় গেলাম, উনি গেল গিয়ে অনেক কিছু বললো, ওনাদের সাথে কথা বললো, আমি বাইরে আমি আমার মতো নর্মালি বসে রয়েছি, তো ওনার সাথে দেখলো, দেখার পরে খাসি দিতে বললো আর কিছু হারিয়ে দিই, তো ভাইয়া দিলো, অনেকে অনেক কিছু বলছে, তো ভাইয়া সবকিছু করতেছে, তো দিল, দেওয়ার পরে চলে আসছে, ঠিক 8-10 দিন পরে বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে মানে কিরকম হয়, বাচ্চাটা অনেক শক্তি আসে, মানে খায় না, কিচ্ছু করতেছে না, কোনো খাওয়া দাওয়া নেই, সবকিছু বন্ধ, আর আপনি হাসপাতালে ভর্তি করেছে, তো ধানমন্ডিতে একটা হাসপাতাল আছে আপনার মানসিক রোগী হাসপাতাল, আমি এগুলো বিশ্বাস করি না, বুঝে তাই হাসপাতালে যান, আমার পরিচিত ডাক্তার ছিল, তো ওনারা বললাম, উনি বলছে হাসপাতালে দেখাও, ভর্তি করছে, ভর্তি করার পরে এক পর্যায়ে এরকম হয়েছে যে আর হাত পা বাইধা রাখতে হতো, তখন কিছু খাইতো না, ওরে নাক দিয়ে ইঞ্জি টিউব করে আর খাওয়াইতে হইতো, তো খুব খারাপ অবস্থা, 15-20 দিন হয়ে গেছে, কোনো কিছু খায় না, কোনো কিছু করে না, হাসপাতালে ভর্তি, তো ওর বাসাও মানে সবাই ফেড আপ, মানে কি হইতেছে এগুলা। তা আমি একদিন রামিমের বাসায় যাই, তো যাওয়ার পরে ভাইয়েরা বলছে ভাই এরকম এরকম ঘটনা, কিছু বুঝতেছি না এগুলো কি হইতেছে, তো হয়তো বা কোনো অসুখ অথবা কোনো কিছু হয়েছে, কিন্তু বাচ্চার এত শক্তি হয়েছে যে হাসপাতালে দুইটা গারো ছেলে ছিল ওয়ার্ড বয়, মানে এখনো বলছে তাদের একটা লাঠি মশা তারা পড়ে গেছে, 5-6 বছরের বাচ্চা, তারা হাত পা বাইরে রাখতে হইতেছে, তো তারা এত শক্তি করতে আসতেছে, সবার কথা একটা, কিন্তু সে খায় না কিছু না। তো ভাইরে গিয়ে বললাম, ভাইয়া বলে গিয়ে তাহলে চলো আমার একটু নিয়ে যাও, আমি বলছি এগুলো কিছুই না ফালতু কথা, এগুলো যাতে লাভ নাই, ডাক্তার চিকিৎসা করতে ভালো আছে, বলে না আমি যাবো, চলো তুমি আমার নিয়ে যাও আমি দেখবো। তো ভাইয়ারে নিয়ে গেলাম বাসায়, বাসায় নিয়ে যাওয়ার পরে ভাইয়ারে বললাম, ভাইয়া বললো যে ওকে ফাইন চলো যাইতে তো সমস্যা নেই, তো ভাইয়ারে নিয়ে গেলাম, ভাইয়া সবাইরে বাইর করে দিলো, বাইর করে রুম ফ্যান বন্ধ করে এসে ছেড়ে রুম চলে বাইরে গেলো। তো বাইরার পরে প্রায় আধা ঘন্টা ভাইয়া বসে রইলো, কি করলো দেখলাম হঠাৎ করে উনি প্রচন্ড ঘামা শুরু করছে, ঘাম হয় কি মানে এসির ভিতরে মানুষ তো ঘামে না, উনি যে ঘামা ঘামছে মানে হচ্ছে যে বাইরে প্রচন্ড রোদ, রোদের মধ্যে ঘামতেছে। পরে দেখ বাইরে আসলো ভাইয়া, ভাইয়া বলো যে আমি যাই বাসাই তুমি যাও সমস্যা নেই। তো ঠিক 5-6 দিন পরে বাচ্চারা আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করলো, আস্তে আস্তে খাইতে যেতেছে সে, এই করতে করতে আস্তে আস্তে তো সে খাওয়া শুরু করলো, আস্তে আস্তে সে ঠিক হয়ে গেল। আমি জানি না এটা কি আধ্যাত্মিক কিছু নাকি ফিজিক্যালি প্রবলেম নাকি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে, তারপর আমি বিশ্বাস করি না, তারপর আবার অনেক সময় বিশ্বাস হয়ে যাবে,
বিশ্বাস হয়ে যাবে ব্যাপারটা।
কিছু বলার নাই, সবকিছু আল্লাহর উপর, আমরা তো কিছুই না, শুধু মাধ্যম মাত্র, দুনিয়াতে আমরা কিছুই না, আসছি চলে যাবো, জন্ম হয়েছে এই বৃত্তের জন্য, জাস্ট ওয়েট করতেছি।
আমরা বিরতির সময়
বয়সটা বলে নিই, বাচ্চাটা বয়স ছিল এখনো 13-14 বছর চলতেছে, তখন তার বয়স ছিল 4-5 বছর বয়স।
শুধু ঘড়ির দিকে তাকিয়ে দেখেন যে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি, আমরা কিন্তু খুশি হচ্ছি বিভিন্ন কাজে, আমাদের যখন জন্মদিন হয় আমরা খুশিতে লাভ হয়, আমরা এটা বোঝার চেষ্টা করি না, জন্মদিন আসলে খুশির দিন না, জন্মদিন মানে আমাদের মৃত্যুর দিকে এক পা আমরা আগে গেলাম, 1 বছর কমে গেল আমাদের লাইফ থেকে, আমরা নিজের এমন একটা ডিভাইস আমরা যেটা থেকে চার্জিং পোর্ট নাই, ব্যাটারিটা ফিক্স করা, ব্যাটারিটা ডেড হলে আমরা শেষ, চলে গিয়ে বলবো
ব্যাটারিটা কোথায়।
ব্যাটারি আমরা 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 পুরো একটা ব্যাটারি বলতে পারি, আমরা একটা ডিভাইস ব্যাটারিটা হার্ড
আমি সারা দিচ্ছি, আমি মুখ করছি, আমি আমি বলতে পারছি, আমি চিন্তা করতে পারছি, ওইটা কোথায়, ওইটা কি?
এটার নাম প্রাণ, প্রাণটা থাকে,
প্রাণ আর ফেল
কোথায় যাচ্ছে। প্রতিটা ধর্মের দিক থেকে একটা ব্যাখ্যা আছে, কিন্তু আসলে রিয়েল ব্যাখ্যাটা কি, কেউ কি বের করতে পারছে কিনা, সায়েন্স কি করলো এত বছরের পর বছর, কি
সায়েন্সের ব্যাখ্যাটা কি হবে দিল না। সায়েন্স তো মনে করো একটা প্রকৃতি, সায়েন্স কিন্তু একটা কথা বলি সব নেচার, হোয়াট ইজ নেচার,
বিগ ব্যাং, বিগ ব্যাং বলতে গেলে বিগ ব্যাংটা চেক করলো মানে জিনিসটা ঘটালো কি।
শুধু একটা কথাই বলার আছে, আপনারা যারা ফেসবুকে আছেন আপনারা দেখবেন মাঝে মাঝে এরকম ভিডিও পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার অস্তিত্ব থেকে মহাজাগতিক বিশ্বের অস্তিত্ব যদি কম্পেয়ার করেন তাহলে ইউ আর জিরো, আসলে অলমোস্ট জিরো, মানে নাই, একটা বিন্দুর কোটি কোটি ভাগেরও এক ভাগও না। অথচ সেই মানুষটা আপনি পুরো মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে পারেন, আপনার শরীরের বিভিন্ন পার্টস আছে সেগুলো খুব সুবিন্যস্ত ভাবে সাজানো, সেগুলো একটা নিয়মকানুন মেনে চলে, একটা সময়ের মধ্যে দিয়ে যায়, সেগুলো বড় হয় শেষ হয় আপনার কিছু চিন্তাগুলো করে, এবং সবকিছু মিলে যদি আমরা সামাজিক ভাষা থেকে নেই তাহলে আমরা একটা মানুষ, আমরা মনে করি যে কিছু নিয়মকানুন মেনে চলা জীবন দশায় আমাদের দায়িত্ব।
আর আমাদের চারপাশে কিন্তু মানুষ ছাড়া একটা অদৃশ্য জাতি রয়েছে,
অদৃশ্য জগৎ আছে, যে জিনিসটা আমরা চোখে দেখি না, সেটা পরাবাস্তব বলি আর বাস্তব বলি যাই বলি না কেন সেটার অস্তিত্ব আছে। সামান্য ইলেকট্রিসিটি যেটা আমরা চোখে দেখতে পাই না বিভিন্ন ফর্মে পাই, বায়ু যেটা আমরা চোখে দেখতে পাই না যেটার উপরে আমরা বেঁচে থাকি, অক্সিজেন যেটা দিয়ে আসে, কত কত কি আছে, কত রকমের জিনিস
নিয়ন্ত্রণ করে, কে
কে নিয়ন্ত্রণ করে, কিভাবে নিয়ন্ত্রিত হয়।
আর কি ভাই একটা বিষয় আমি যা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, যেহেতু সময় হাতে অল্প, ব্ল্যাক হোল নিয়ে অনেক কথাবার্তা চলে কিন্তু আজ পর্যন্ত ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে কেউ বের করতে পারে না আসলে ভিতরে কি আছে। বিজ্ঞান বিজ্ঞান কিছু বিজ্ঞান বলেছে কৃষ্ণ গহ্বর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড আছে, টেনে নিয়ে চলে যায়, ধ্বংস হয়ে যায়। বিজ্ঞান বলেছে এটাও যে ব্ল্যাক হোল যত বেশি খাবে, মানে খাবে মানে কি, যত বেশি গ্রহণ করবে তার সাইজ তত ছোট হবে, বিষয়টা উল্টা। আমরা জানি যে কোনো বেশি খায় সে বড় হয়, ব্ল্যাক হোল যত গ্রহণ করবে তার সাইজ কমতে থাকবে, এই জন্য বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর একমাত্র ব্ল্যাক হোল, মহাবিশ্বে অনেক ব্ল্যাক হোল আছে, পৃথিবীর মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল যেটা সেখানে যেটা আছে সেটা দিন দিন ছোট হচ্ছে, বড় হচ্ছে না, কিন্তু শুধুমাত্র একটা সীমারেখা বাধা আছে, বিমান চল যাতে এর পাশ দিয়ে না যায়, ম্যাগনেটিক ফিল্ড টেনে নেয়, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু কিছু প্যারানর্মাল যারা প্যারাসাইকোলজিস্ট যারা আছে, তাদের সঙ্গে কথা বলছি বা বিভিন্ন দেশে আমি ঘুরছি অলরেডি, তাদের সাথে মিশছি, তারা এটা একটা সুন্দর, তারা আনকোন একটা ভৌতিক ব্যাখ্যা দিয়েছে, পুরা ভৌতিক, সেটাকে বলবো আমি
নিশ্চয়ই।
সেটা হচ্ছে আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন এই ব্ল্যাক হোলের মধ্যে কিছু ঘটনা ঘটে যাওয়া। আমরা জানি ব্ল্যাক হোল শিপ এবং বিমান বা ম্যাগনেটিক ফিল্ডের তারা টেনে নিয়ে যায়, তাহলে মানুষের বডিতে বা কুকুর বিড়ালে ম্যাগনেটিক ফিল্ড হয় না, একটা কাঠের নৌকাতে ম্যাগনেটিক ফিল্ড কেউ তৈরি হয়, একটা কাঠের নৌকা বা একটা গাছ সবকিছু কিন্তু সেই ব্ল্যাক হোলে চলে গেলে ভ্যানিশ হয়ে যায়। তো আমি কথা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্র যেটা যেগুলো ধাতু সেগুলো ধরবে, ধাতু ছাড়া সে ব্যাগ ধরবে না। আমরা জানি বিমান তৈরি হচ্ছে অ্যালুমিনিয়ামে, পুরো অ্যালুমিনিয়াম, এটা চুম্বক লাগবে না, বিমানের তৈরি অ্যালুমিনিয়াম এবং ফাইবার, খুব সামান্য পরিমাণ লোহা আছে বিমানে, তো সেটাকে কিভাবে এত দ্রুত ম্যাগনেটিক ফিল্ড টেনে নিয়ে আসে। একটা প্লাস্টিক যদি আমি বলি একটা প্লাস্টিকে আমি চুম্বক লাগাবো, এটা অবাস্তব, অবশ্যই প্লাস্টিকের পিছনে লোহা আছে। তো কিভাবে সায়েন্টিস্টরা বলে যে এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এমনও ঘটনা আছে কুকুর গেছে নৌকার মধ্যে, শুধু একটা কুকুর নাথিং, শুধু একটা কাঠের নৌকা, কুকুর চলে গেছে ব্ল্যাক হোলের দিকে, আমরা ট্রায়াঙ্গেল সমুদ্রে দিয়ে ওকে জাস্ট ভাসিয়ে দেওয়া হয়েছে, জাস্ট নৌকাটাকে খুব দ্রুত গতিতে সেটা নিয়ে ভিতরে চলে গেলো, কিন্তু অদৃশ্য ব্ল্যাক হোলটা তো অদৃশ্য জিনিস, জাস্ট অদৃশ্য হলো। তো কিভাবে একটা কুকুরের বডিতে ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট করবে, একটা নৌকাতে কাঠের নৌকাতে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন বিজ্ঞানের কাছে। এখন প্যারানর্মাল যে ব্যাখ্যা সেটা হচ্ছে, আমরা জানি বিমানের মধ্যে কিছু ব্ল্যাক বক্স থাকে যেটাতে সবকিছু রেকর্ড হয়, কথাবার্তা কি হচ্ছে সব রেকর্ড হয়, বিমান যদি ধ্বংস হয়ে যায় সেই কথাটা কিন্তু রয়ে যায়, এবং এই কথাটা কিন্তু আমরা বিমানে যে টাওয়ারগুলো থাকে বিভিন্ন দেশে সেগুলোতে রেকর্ড হতে থাকে, যতক্ষণ বিমান উঠবে স্টার্ট থেকে শেষ পর্যন্ত প্রতি রেকর্ড হয়। তো এমন এমন ঘটনা ঘটছে যারা ব্ল্যাক হোলে চলে গেছে তারা কিন্তু আজ পর্যন্ত ফিরে আসে নাই, যে ফিরে এসে ঘটনা বলছে এরকম কিছুই নেই, আজ পর্যন্ত কেউ ব্যাক করে আসে নাই। তো অনেক ভিডিও পাবেন আপনি ইউটিউবে, এবং আমি যাদের সাথে কথা বলছি বা অনেক আমার ভাই আছে ইন্ডিয়া থাকে, দুলা ভাই, উনি নাসার জব করে আমেরিকা থাকে বর্তমানে, উনি ইন্ডিয়ান নাগরিক আর কি, তো ওনার সাথে কথাবার্তা বলছি, নাসার তো অনেক কিছু আছে আমরা জানি না, অনেক ভৌতিক ঘটনা ঘটে, হ্যাঁ আমরা জানি না, আমাদেরকে বলা হয় না, মানুষ শুনলে ভয় পাবে, ওনার কাছ থেকে শোনা বিষয়টা এবং আরো কিছু মানে যারা প্যারাসাইকোলজি শোনা বিষয়টা, ব্ল্যাক হোলে যখন বিমান চলে যায় এরকম অনেক বিমান অনেক শিপ, এই শিপে কিন্তু থাকে ব্ল্যাক বক্সটা, তখন মানুষ বলে বা যারা পাইলট থাকে বা যারা শিপের যে ক্যাপ্টেন থাকে তারা তাদের মুখে বলতে শোনা গেছে, রেকর্ডিং পর্যন্ত তাদের অলরেডি ইউটিউবে পাবলিশ হয়েছে আর ওদের কাছে তো রয়ে গেছে, যে ইংলিশে বলতে তারা যে এটা কি, এটা কি, এত বড় জিনিসটা কি, এই ধরনের কথা, যে সামনে এত আলো কিসের, বা কেউ কেউ এমনও বলতে শোনা গেছে যে মানুষ এত বড় হয় কিভাবে, ইংলিশে বিভিন্ন ভাষায়, ফ্রান্সের ভাষায়, জার্মানির ভাষায়, যারা যারা বিলুপ্ত হয়ে গেছে দেখো রেখে, শুধু তাদের মুখে শোনা যায় যে এত বড় মানুষ কিভাবে হয়, এত বড় জিনিসটা কি। এমনও শোনা গেছে যে এই জীবটা কি আমরা তো কখনোই দেখি নাই, আমরা তো দ্রুত আগাচ্ছি কেন, এই কথাগুলো শুধু শোনা যায়। তারপরে ব্ল্যাক বক্স বন্ধ, টোটালি ক্লোজড। আমার প্রশ্ন হচ্ছে তাহলে যদি এমনই হতো চুম্বকের আকর্ষণ, তাহলে মানুষ কখনো বলতো না যে মানুষ এত বড় কিভাবে হয়, এই কথা আসতো না, বা এত আলো কিসের, বা এই জীবটা কি, জন্তুটা কিসের। তো অবশ্য তারা এমন কিছু দেখে যেটা জন্তু টাইপের বা মানুষ টাইপের, বা যেটা সাইজে বড়, বা এমন কোনো জিনিস, এমন কোনো দৃশ্য, যে দৃশ্যটা ভিতরে আছে কিন্তু ফাঁকা চোখে দেখা যায় না। তো সেটাই আমার প্রশ্ন, যে আমি নিজের তো আজকটা ব্ল্যাক হোলের ভিতরে ঢোকার সাহস করি না, ঢুকলে তবে এখন আসবো না। তো এটা হচ্ছে যে প্যারানর্মাল বিষয় দুনিয়াতে আছে, ব্ল্যাক হোল সায়েন্সের কাছে এক জিনিস, প্যারানর্মালদের কাছে আরেক জিনিস।
প্যারানর্মাল এক্সিস্টেন্স তো সায়েন্স স্বীকার করে নিয়েছে, কিন্তু কোনটা আসলে প্যারানর্মাল সেটা একটা ব্যাপার। প্যারানর্মাল মানে কি, নর্মাল না কিন্তু বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারি আমাদের নলেজের জায়গা থেকে, বাট আমরা এটা বলতে পারি না আমরা যেটা বলছি সেটা 100% ট্রু। ওকে, শেষ করবো আজকের মতো, যারা তখন সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় শুরু হবে ডর, রাত 12টায় আমরা, আমি এবং রেজা ভাই আবারও ফিরে আসবো আমাদের মতো থেকে আজকের মতো শুভরাত্রি আমরা বলতেই পারি। আপনি যাওয়ার সময় ওই টয়লেট টয়লেট কোনো কিছু বা ওয়াশ,
একটা কথা শুধু, একটা কথা শুধু বলবো যাওয়ার সময়, যে আমি একটা কথা বলছি সময় রাত্রে 12টা থেকে 3টা পর্যন্ত আমাদের এই প্যারানর্মাল যে শক্তিগুলো, জিন ভূত বা প্রেতাত্মা যে বলে, সেই শক্তি ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তখনই তারা আপনাকে বিরক্ত করতে আসে। ধন্যবাদ।
ভয়